This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন
নয়।
শুরু হয়ে গেল দরের ১৬তম পর্ব। সবাইকে স্বাগত এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, রয়েছে সাউন্ডের লোবান, রয়েছে সুমন এবং রেহান অন দ্য স্পট, এবং তাদের সঙ্গে রয়েছে একটি টিম যারা পুরো সপ্তাহ জুড়ে নিমতলির শয়তান পুকুরে পুকুর ঘাটে বসে কোনো এক নির্জন রাতে আজকের এই এপিসোডটি রেকর্ড করে এনেছে আপনাদের জন্য, এবং আমরা সেটা প্রচার করব। তিনজন বন্ধুকে নিয়ে আজকে দরের যাত্রা শুরু হয়েছে, রাজু, শামীম এবং কাউসার। কি অধিভৌতিক ঘটনার সাক্ষী তারা, সবকিছুই উঠে আসবে আজকে হন্টেড প্লেসটিতে বসে। অনুষ্ঠান শুরুর আগেই আমরা সুমন এবং রেহানের সেই হন্টেড প্লেসে যাবার আগ মুহূর্তের কিছু অডিও সাউন্ড আপনাদেরকে শোনাবো। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2।
আবার সেই গুলিস্তান ঘুরে পেছে আসছো আমার লগে?
তোর লগে মানে?
তুই আমার লগে আসছি নাকি আমি তোর লগে আই?
আচ্ছা সেটা বলবি তো। এখন ঘটনা হচ্ছে, মানে ঘটনাটা কাকতালি হয়ে গেল না?
কিরকম
মানে? যে কিছুদিন যাবত শুধু গুলিস্তান হয়েই যাইতে হইতে।
এখন দোষ আমার একটা কথা বল, ঢাকা শহরে বাসে উঠা যায় কটা জায়গা থেকে?
কারণ আমরা আবার একটা ঝামেলা আছে, আমরা যেই জায়গায় যাইতেছি ওইটার প্লেন উপরে ওঠার জন্য যতটুকু রানওয়ে দরকার পড়ে অতটুকু পরিমাণে পৌঁছে যাবে। চলো এবার বাসে উঠে
জায়গাটা ফটাফটি নাম।
তুই তো অনেক শয়তান হয়ে গেছিস, চল বাসে উঠে।
তুই আমার নামই নাম,
তোর নামে না
শয়তান পুকুর
শয়তান পুকুর। এই জন্যই তো তোরে বলছি,
আই হ্যাভ অ্যান ইনস্ট্রাকশন ফর ইউ, তুই কোনোভাবেই আজকে ঘুমাবি না, কারণ আমাদের নামতে হবে কিন্তু মাঝখানে। মামা পর্যন্ত চলে গেলে হবে না।
মামা যাবো না?
না না না, মামা পর্যন্ত চলে গেলে হবে না, মাঝখানে আবার নিমতল।
আমি তো মামার কথা শুনে বেটা আমার মাথায় ইলিশ মাছ ঘুরতেছে। আমি ভাবলাম মামার
পরে খাইস, কিন্তু আজকে কেউই ঘুমানো যাবে না, বুঝছিস? পরে দেখা যাবো মামা পর্যন্ত নিয়ে গেছে।
আচ্ছা কোথায় নামতে হবে?
নিমতলা। নিমতলা,
নিমতলাতে নামবো? মানে তাহলে মামার আগেই পড়বো?
মামার আগেই করবে। ওই যে মানে বলে রাখো ওইটা, ওই কন্ডাক্টর বা হেল্পারে বলে রাখে, ওনারাই নামাই দিবে।
আচ্ছা চল বাসে উঠি তাহলে।
ওকে। এক ঘন্টারও কম সময়ে গুলিস্তান থেকে বাসে উঠে নিমতলা নামের জায়গায় নেমে পড়ি আমি আর সুমন।
মামা নিমতলা আসলাম, নিম গাছ হই।
আমি তো
ভাবছিলাম নিম গাছে ছড়া সরে থাকবে।
আমি ওরকম ভাবছিলাম, বাট ওই যে রোজ মহাখালী খালি নেই আমাদেরকে তো খুব সুন্দর করে বলে দিচ্ছে ভাই, যে এখানে আসলে আমরা রিক্সা পাবো। আমি তো কিছু দেখতেছি না দোস্ত, আমরা কি হাঁটে যাবো?
না, আমার মনে হচ্ছে যে শীত পড়ছে দোস্ত, আগে যাওয়ার আগে এক কাজ করি, চল একটু গরম গরম কোথাও পিঠাটা পাওয়া যায় কিনা একটু খাই নি।
হ্যাঁ, ওনারা হয়তো বলতে পারবে কোনো কিছু পাওয়া যাবে কিনা যাওয়ার জন্য। আর তোর তো
হ্যাঁ বুঝতেই পারছিস
এটা মনে হবে
না।
এইরকম একটা জায়গায় আসছি, হ্যাঁ গভীর রাত, কুয়াশা পড়তেছে, আমরা যা অসাধারণ কিছু গল্প শোনার আশায় আছি। তোর খাওয়া ছাড়া আর কিছু মনে করে?
তুই শোন, তুই শীতকালে ঘন কুয়াশার মধ্যে বসে, কনকনে শীতের মধ্যে বসে খাইছুস পিঠা কোনোদিন?
অনেক আগে খেয়েছিলাম।
আচ্ছা আবার আজকে কাম মনে পড়বে, সেই অতীতের স্মৃতি ফ্ল্যাশ ব্যাকে চলে যাবে পিঠা খাইতে খাইতে। খাই মানে আগে খুঁজে বের করি কোথায় আছে।
নিমতলি থেকে রিক্সায় করে আমরা পৌঁছে যাই কোটগাঁও গ্রামে।
কোটগাঁওয়ে পৌঁছানোর পরে অনেক কষ্টে একজনকে খুঁজে পাওয়া যায় এবং তার কাছেই আমরা জানতে পারি শয়তান পুকুরের লোকেশন, এবং তার কথা মোতাবেক আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য শয়তান পুকুরে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছে ডর টিম। শেষ পর্যন্ত স্পটে পৌঁছে গেছি, আর স্পটে যারা থাকার কথা তারাও আছে আমাদের সাথে। এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করবো না, শুধু একটু পরিচিত হওয়া।
তোর কথা শুনে আমি ভাবছি যে তুই এখন আর কোনো কিছুর জন্য অপেক্ষা করবো না, পুকুরে নামবো।
না, এত রাতে অ্যাটলিস্ট পুকুরে নামার সাহসটা করা ঠিক হবে।
এটা এত রাতে না, যেই পুকুরের পারে আজকে আমরা আসছি এটা এত রাতে না, দিনের বেলাও
নামা উচিত,
কেউ নামবে না, এবং সেটাই আমরা জানি বলি এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। আসলে ইনফ্যাক্ট আমরা যদি বলি আসছি ঠিক আছে, কিন্তু আমাদেরকে নিয়ে আসা হয়েছে,
আসলে নিয়ে আসা হয়েছে।
এবং আমাদেরকে নিয়ে আসার পেছনে দায়ীটা হচ্ছে রাজু ভাই। রাজু ভাই আমাদেরকে এটার সন্ধান দিছে, তার বলা রাস্তা মোতাবেক আস্তে আস্তে আমরা কিন্তু রাইট পর্যন্ত পুকুরে পৌঁছাই গেছি।
কিন্তু কথা হচ্ছে যে এই পুকুরটা রাজু ভাই কেন বেছে নিলেন, আর আমাদেরকেই বা কেন বেছে নিতে বাধ্য করলেন? এটা
এবং সেই পুকুরটার নামটা আমরা আজও পর্যন্ত এমন অদ্ভুত নামের কোনো কিছু পাইনি।
এটা মানে আমার মনে হয় নামটা আমি যদি প্রথমে ইংলিশে হতো তাহলে খুব ভালো হতো, ইটস লাইক দি ইভিলস পন্ড।
হ্যাঁ, ওটা একটু স্মার্ট স্মার্ট শোনা তো,
অন্যরকম কিন্তু ব্যাপারটা।
এখন শয়তান পুকুর মানে নাম শুনলেই,
মানে আমি ইন্ডিয়াতে একটা জায়গার নাম শুনেছিলাম শয়তান চকি।
আচ্ছা যাই হোক, রাজু ভাই বলেন তো এই পুকুরে কেন আমাদেরকে নিয়ে আসলেন, এবং এই পুকুরের নাম শয়তান পুকুর কেন?
আর তার আগে আপনার নাম রাজু কেন এবং আপনি কি করেন সেটাও একটু শুনবো।
আমি রাজু, বাড়ি কলমান্দা থানা কচুগুড়া গ্রামে,
নেত্রকোনায়।
নেত্রকোনায়?
আচ্ছা।
আর এই শয়তান পুকুর আপাতত কেউ বলতে পারবে না যে পুকুরটা কিভাবে তৈরি হয়েছে, কিন্তু লোকমুখ মুখে কাহিনী আর কি শুনি আমরা, যেটা এক রাতে এই পুকুরটা তৈরি হয়েছে।
এক রাতে? এত বিশাল পুকুর এক রাতে হয়ে গেছে?
হ্যাঁ, এক রাতে। আর তারপরও এই পুকুর ঘিরে অনেক স্টোরি আছে আমাদের এই গ্রামে, অনেক কাহিনী আছে। যেমন এই পুকুরের সাথে যে
মন্দিরটা দেখছেন,
মন্দিরের পিছের যে বাড়িটা দেখছেন না, একটা বল্লভ নামে একটা লোক আছে, বল্লভ খুব শাস্ত্র শক্তিশালী। সে একদিন অনেক রাত্রে বাসা থেকে আসছে, আসার সময় এই পুকুরটা ওই যে ওই সাইডটা দেখছেন, ওই গাছগুলো সাইডে দেখে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। তারপর সে যখন সামনে গেল দেখলো সেটা ঘোড়া না, একটা মানুষ। মানুষ থাকলে তো আবার মাথা থাকে, তার মাথা নাই, বুকে চোখ, তার সাথে আর কি মারামারি লেগে গেল, সারা রাত মারামারি করছে। যখন ভোর সকাল হয়ে গেছে সে অবস্থা খুব সিরিয়াস, তারপরে যেভাবে আর কি কোভিডের সিস্টেমে পরে ভালো হয়েছে আর কি, দীর্ঘ টাইম একটা ফাইট হয়েছে সেই জায়গায়।
মানে এই ধরনের ঘটনা আরো কিছু
আছে।
ওকে, সেই জন্য এই জায়গায় পুকুরটার নাম শয়তান পুকুর হয়ে গেছে। এবং আমরা একটু এটার বর্ণনা দিয়ে দিই, বিশাল এক পুকুর এবং চতুর্দিকে এটার ক্ষেত খামারে ভরপুর, আশেপাশে তেমন কোনো বসতি নাই, আর পাশে দিয়ে একটা খাল গেছে, আর একটা মন্দির দেখতেই পাচ্ছি আমরা, একটা মন্দির আছে। এবং এটা কিন্তু মানে দিনের বেলাও যদি কেউ আসে এবং যথেষ্ট নীরব থাকে পরিবেশ, একটু অন্যরকম লাগবে দিনের বেলাও যদি কেউ আসে এই শয়তান পুকুরে।
আমি যতটুকু জানলাম রাজু ভাইয়ের সাথে কথা বলে কিছুক্ষণ আগেও, যে এই পুকুরটাতে আশেপাশে থেকে অনেকেই নাকি পজিটিভ হয়েছে, পজিটিভ হওয়ার রেট অনেক বেশি এখানে। এখন জানি না, কেউ হয়তো পজেট, কেউ হয়তো মানে সাইকোলজিক্যালি, অনেকেই অনেক রকম হয়। তো যাই হোক, ওগুলো সম্বন্ধে না জেনে এতটুকু জাস্ট বলতে পারি যে যদি কেউ আসেন এখানে শয়তান পুকুরে, তাহলে গা ছমছম একটা পরিবেশ আপনি পাবেন, কিছু একটা আছে এটা সবারই মনে হবে।
এবার আমরা এই পুকুরের কথা রাজু ভাই জানবো এবং আপনারও কিছু ঘটনা আমরা জানবো। আমরা জানি যে আপনার দুর্দান্ত কিছু ঘটনা আপনার লাইফে আছে, তো আপাতত আমরা শামীম ভাইয়ের কাছে যাই।
ওকে, তো শামীম ভাই আপনি কি করছেন এখন?
ভাই আমি একটা জব করছি গাজীপুর, একটা প্রাইভেট কোম্পানি।
আর আপনি থাকেন কোথায়?
আমি গাজীপুরে থাকি।
এত দূরে আমাদের সঙ্গে আজকে আসছেন গাজীপুরের বাইরে, এবং আপনার ঘটনাও কিছু দুর্দান্ত ঘটনা আছে, কিছু কিছু ঘটনা তো রেহান শোনার জন্য খুব বেশি আগ্রহী,
অনেক
ইনফ্যাক্ট আমিও আগ্রহী। তো এইসব ভৌতিক ঘটনা কি আপনি বিশ্বাস করেন?
বিশ্বাস করি না, বার করি এক সময় করতাম না, কিন্তু যখন আমি নিজে চোখে দেখলাম তখন তো বিশ্বাস না করে পারলাম না।
মাই ফেভারিট অ্যানসার, আমার সবচেয়ে পছন্দের উত্তর,
চোখকে আর কানকে তো কেউ অবিশ্বাস করতে পারে না। আচ্ছা শামীম ভাই, আপনার এই বিশ্বাসের শুরুটা কিভাবে হলো?
আমার বিশ্বাস শুরু হয়েছে আপনার, আমি যখন খুব ছোট, ঠিক তখন আমি নামাজ পড়তে থাকতাম, বড় হয়েছি ছোটবেলা থেকে। তখন নানা কিন্তু মসজিদে নামাজ পড়তেন সবসময়, তো মসজিদটা ছিল আপনার একটু দূরে বাড়ি থেকে, পাশে জঙ্গল আছে কয়েকটা, তারপরে যেতে হয় নদীর পাশেই। তো নানা যখন সেদিকে যাওয়া আসা করতো তখন মানে একটা মাজান আছে নদীর পাশে, তো ওইখানে আবার চারিদিকে জঙ্গল, আবার ফাঁকা কিছু মাঠ, ওইখানে আপনার আমাদের নানার এই জমি মানে আম গাছ ছিল বড় বড়, প্রায় আপনার 50 বছর এরকম হবে আগের গাছ। তো না না মাঝে মধ্যে যখন মানে ফাঁস করে চলে আসতো আম গাছগুলা, টিকটক করে দেখতো কি জানি শব্দ থাকাই তো পার নাই, মাঝে মধ্যে দেখতো কি যে কিসের জন্য ছায়া পড়ছে, কে জন্য এরকম ছায়া মতো দাঁড়ায় আসতো, তখন উনি ভাবলো কি নিশ্চয় বুদ্ধি কিছু। কিছুদিন পর উনি ওই পাঁচটা গাছে খাইতে বিক্রি করে হলো, তো বিক্রি করে কিছুদিন পর যখন উনি ফজর নামাজের জন্য যাইতেন না, যাওয়ার সময় মানে কান্নার শব্দ হইতো একদম মহিলার মতো শিশুর মতো
আগে যেখানে গাছগুলো ছিল ওখানে
যাওয়া যেন গাছগুলো একটু ভাস করে গেছে না, তিক্তখন শোনা যেত কান্নাটা। উনি যখন আসতো খুব সাহসী ছিল, তো উনি একটু কাছে আসতো তখন কান্না নেই, কিন্তু আবার যখন যেত তখন আবার কান্না শোনা যেত। এরকম কিছুদিন ঘটার পর উনি মানে ওনার যে ফ্রেন্ড সার্কেল আছে যাও সমাবেশ আলাপ করে যে কি জন্য হয়েছে, তো আমরা দেখো এটা তো হয়তো বা ভৌতিক একটা ব্যাপার থাকতে পারে, কেন না যেহেতু এখানে মাজা একটা আছে জিন থাকতেই পারে আর অনেক পুরনো গাছগুলো, তো তার কিছুদিন পরে কি করা যায় কি আর করা যাবে দেখো কি হয়। তার কিছুদিন পর একদিন আমার নানি আমার পড়া প্রথম মানে বিয়ে হয় নাই ওনার সঙ্গে ঘরের ভিতরে আপনার পুর বানিয়ে দিয়ে আগের দিন পরে, তো রাতে আপনার উনি আমার আপু যখন আমার নানিকে ডাক দিতে যাবে যে নানি উঠে নামাজ পড়তে হবে, আজান পড়তে নানি এমনি ঘুমিয়ে গেছে ঠিক, তখন দেখা গেলো কি যে নানি কথা বলতেছেন এবং দিতেন ওনার পাশে একদম এত এলোমেলো মানে যে উনি ক্লাসটা যুদ্ধ করছে এবং পুরা শরীরে ওনার ঘাম জ্বলে খালো হয়ে গেছে শরীর। তখন আমার মামা মানে আমার আপুর চিৎকার শুনে আসলো পাশের রুম থেকে এসে আমার নানিকে গুলে নিল, যে অনেক কান্নাকাটি করলো যে কিভাবে হলো এত একটা সুস্থ মানুষ। যাই হোক তো আমার নানি যে
কিভাবে তখন মৃত
মৃত সেটা কিন্তু রহস্য রয়ে গেল, আজ আমরা বুঝতে পারিনি যে আসলে কি কারণে সে মারা গেল। ঠিক তার কিছুদিন পর বলতে তো একদিন রাতে আমার নানা মানে খুব সময় তখন ফজর আজান পড়ে নেই উনি মানে প্রসাদ পর্বের জন্য বাইরে বাইরে ঢুকে যেত সন্ধ্যাকর রাত্রি, আমাদের বাড়ি থেকে একটু সামনে উনি যখন পকড়লো একটা বড়ি গাছ ছিল আমাদের, সেই বড়ি গাছের নিচেই উনি একটু আমার মনে কে জানি একটু ফানি ফানছিল আর কি কাঁদে গেছে, তো সেই কারণে ওনাকে কে জানে ধাক্কা মেরে ফেলায়, তো পালায় দেওয়ার পর উনি মানে চিৎকার করতে চাইতেছে কিন্তু চিৎকার করতে পারতেছে না, ওইখানে মনে হচ্ছে যে ওনার সাথে অনেক কর্মস্ত হইল এবং ওনাকে এতটাই ওরা মেরেছে তোকে নিয়ে যেতে পারেনি অনেক যে ছানছে মনে হইতেছে, উনি কিন্তু জবানবন্দি হয়ে গেছে তখনই মানে ওনার অনেকটা হাত একটা পা এবং পুরোপুরি মানে আসল যেটা অবশ করে প্যারালাইজ এবং উনি কথা বলতে পারতেছে না। জাস্ট যখন প্রায় আজান শেষ হয়ে গেছে তখন আমার আম্মু বাড়ি বাড়ি তো দেখে নানা অবস্থা, তো আমার শিখতে শুরু করলো তখন আবার আমার মামা সবাই এসে আমি ওনাকে নিয়ে গেলো, সে যে মানে কেউ বুঝতে পারলো যে উনি কি কারণে এরকম ঘটলো সবাই বলছে।
আচ্ছা একটু বলেন তো যে ওই উনাকে যখন টেনে নেওয়ার চেষ্টা করতেছিল এটা কোন কোথায় নেওয়ার চেষ্টা করছিল টেনে?
পাশে কিন্তু অনেকগুলো জঙ্গল আছে বলছি না যে আমাদের বাড়িতে আর জঙ্গল বলে পড়া, তারপর নদীর পাড়ে কিছু শ্মশান আছে সেদিকে নিয়ে যেতে চাইছিল, তো যতটুকু বুঝতে পারলাম আমি তো ছোট বুঝি না, আমার আম্মু বলছে যে অনেক লম্বা পায়ের দাগ মনে হয় যেন বাঘের মতো, কিন্তু বাঘ হলে তো ওনাকে মানে চিরকুটি খেয়ে ফেলতো
আর ওইখানে তো তখন বাঘ থাকার কথা,
বাঘ থাকার কথা।
আর এই এই কথাটা ভালো লাগছে যে যেটা বললো যে বাঘ হলে কিন্তু ছেড়ে দেওয়ার কথা না, ওখানেই খেয়ে ফেলার কথা, বা অ্যাটলিস্ট নিয়ে যাওয়ার সময় কামড় দিয়ে যে নিয়ে যাবে সেই রক্ত বা সেই দাগ অবশ্যই থাকবে, বাঘের আক্রমণ যদি হয় সেটা দাগ দেখলেই বোঝা যায়।
তখন কি করলো আপনার মানে ওনার যে আপনার চেহারা অবস্থা দেখে মনে হচ্ছে যে ওনাকে প্রচন্ড ভাবে টর্চার করে যে কোনো ভাবে নিয়ে যেতে, কিন্তু এতটা শক্তি ছিল যার কারণে কি জন্য জানি যাই মানে গেল না কেন বাড়ি রেখে গেছে, উনি কত বলতে পারতেন একটা হাত একটা পা নষ্ট করতে পারে না, উনি মানে এতটাই এড্রামাল হয়েছিল যে আপনার ওনার কাপড় চোপড় পরা ঠিক থাকতো না এবং বাথরুম করার যে সেন্সটা ওটা ছিল না, আমরা এরকম একটা মাটির হারিয়ে দিতাম ওইটা উনি বাথরুম গুলো করতো ঠিক আছে, কিন্তু মানে অনেক এই আমাদের পাশে একজন কবিরাজ ছিল যিনি মানে ওই প্যারালাইসিস রোগীদেরকে চিকিৎসা করাতো আর কি ক্যান্সার মালিশ করে ঝাড়াইতো বিভিন্ন কথা বলে এরকম আছে না, তো অনেক চেষ্টা করার পর উনি কিন্তু সুস্থ হয়নি, সুস্থ না হওয়ার কারণে
ডাক্তার দেখিয়েছিলেন?
হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আপনার কিছু হতে পারে নাই,
ডাক্তার কারণ বলেনি কোনো প্যারালাইসিসের একটা কারণ থাকে?
হ্যাঁ হ্যাঁ আসলে বড় কোনো ডাক্তার কাছে ওনাকে নেওয়া হয় নাই, মামারা এরকম ছিল না বুঝছেন কবিরাজ যাকে ওনার চিকিৎসা করালো সেখানে সুস্থ হয়নি, না হওয়ার ফলে ওনার একদিন ফুট করে একদিন রাতে মারা গেল।
আপনার আরো একটা ঘটনা আছে যেটা আমরা শুনেছি ডটিমে গেছে, সেটা হচ্ছে যে আপনি একবার রাতের বেলায় ফিরবার সময়
জি জি
একটা ঘটনা ঘটেছিল, ওটা কি ছিল?
ওইটা ছিল আপনার আমি তার বেশ কয়েক বছর পর্যন্ত আমি যখন ক্লাস এইটে পড়ি আমার মনে আছে এখনো, তো সেটা ছিল আপনার এই খুব সম্ভবত অগ্রহায়ণ মাস যেটাকে বলে বাংলা, তখন আপনার হালকা কুয়াশা শীত শীত তো পড়ে গেছে। জাস্ট একদিন আমার আব্বু আমার বলছে আমার কাছে যে ওকে বাজারে পাঠিয়ে আমার গ্রামের থেকে বাজারটা 3 কিলোমিটার দক্ষিণে যেতে হয়, আমি খাওয়া দাওয়া করিয়া বাজারে গেলাম, গিয়ে ওখানে পৌঁছতে 1 ঘন্টা লাগছে, তখন দেখলাম যে প্রায় 5টা 5টা বেজে গেছে। তোমার আমার আব্বু আমাকে বাজার সাথে করে দিল, আমাকে অনেকগুলো কলাও কিনে দিল যে বাসে নিয়ে খাবে এখানে, হ্যাঁ ঠিক। তখন আমি যখন বাজার থেকে বাড়ি একটু সামনে আসছি, তখন দেখি আমাদের পাশের বাড়ির একটা ভাইয়া হয়, ভাইয়া হয় বলতো সম্পর্কে দুলাভাই হয়, তোর একটা পিচ্চি মেয়ে আছে 3 বছর বয়স হবে এরকম, কিন্তু একদম শুকনা হয়ে যায়, ঠিক আছে আমার বাঙ্গা, তো বলতেছে ভাই ওর একটু নিয়ে যাও, নিয়ে যাও আমি বাজার করে, সমস্যা নেই তুমি তো পারবা, ছোট্ট একটা মেয়ে আর কত বাজার 2 কেজি হবে না, তুমি নিয়ে কষ্ট করে, আমি তো রাত 10টায় যাবো, তো ছোট্ট মনে শীতে ভুগবে, বলছি ঠিক আছে নিয়ে দিই। কিন্তু ভাই আমি যখন ওকে খুলে নিলাম টিকটকন নিয়ে, তো একটু হালকায় দেখছি একটু সামনে গেলাম, দেখলাম কি এতটাই ওজন, বিশ্বাস করতে আমার কষ্ট হইতেছে,
চিকন এবং ছোট একটা বাচ্চার ওজন এত বেশি কি হবে,
আমি দেখতেছি যে আমি তো পারতেছি না, আমার মনে
করে রাখতে পারছি
না, না না ভেঙে যাচ্ছে, কিন্তু ব্যাপার কি যে আমার আমি যেন ওদিকে তাকাই না, একটু হালকা যেটা মুষ্টি মুষ্টিতে দিয়ে থাকা এমন ভাবে থাকে মনে হয় যেন একটা বয়স্ক মেয়ে আমাদের থাকে,
রাতের বেলা আর যে মেয়ের যে বর্ণনা দিল সেটা শুনে আরো বেশি ভয়ঙ্কর লাগবে।
তখন আপনার ওই যে আমি যাচ্ছি একটু যাই আবার পেছন, তুমি একটু দাঁড়াও আমি একটু পরে নিতেছি, তোমার মন খারাপ হয়ে হাঁটতে আবার খুলে নি বিপদ বললাম তো হাইটেও যায় না, এরকম করে ভাই কষ্টে আমি যে জায়গাটা আমি 1 ঘন্টা যাইতাম 3 কিলোমিটার সেখানে আমার 2.5 ঘন্টা লেগে গেছে ওকে নিতে নিতে, কিন্তু যে কোন মানে বাজারের রাস্তা শেষ করলাম সেইখানে আবার একটা বড় ফসলের মাঠ আছে, সেই মানে বাজার রাস্তা চলে গেছে পূর্ব দিকে একটা বিল হইয়া বড় বিল হইয়া, আর আমাদের গ্রামটা সামনে একটা বড় ফসলের মাঠ, জাস্ট আপনার এই কিন্তু ফসল নেই কাটা শেষ, এটা দিয়ে যাইতো, তো আমি এই মানে ওই রাস্তাটা ক্রস করে আজ ক্ষেত্রের ভিতরে নামলাম, তখন আমার মানে বাথরুম যেটা বলে সেটাই ইয়ে করছে, আমি বলছি কি যে এখন তোর মেয়ে হবে তো তুমি এখানে একটু বসাবো সামনে, এখানে বসছি ও আবার মন খারাপ করছে করতেছে, আমি বলছি তুমি একটা কলা খাও, তো কলা দিলাম, তো কলাটা দেখলাম কি যখন নিচে শিলা স্টাইল দিয়ে মনে হচ্ছে যে বড় মানুষের মতো শিলতেছে, জাস্ট ও আমি ধরে রাখছে আমার দিকে হবা করে তাকাইছে, তো আমি একটু ওর থেকে অন্তত 10 হাত এরকম হবে ওইখানে আমি একটু মানে ইয়ে করলাম, করার পর আমি ওখানে পানি ফুলিকম করিয়া, তো আমি ওর দিকে তাকাই নাই তখন যখন করে করতেছি, পরবর্তী আমি যখন মানে পেন্টিং করি আমার হাত পা বড় ছিল এরকম ওর দিকে যখন তাকালাম, তখন আমি যা দেখলাম বিশ্বাস করার মতন চাঁদ বিরাট, কিন্তু তখন প্রায় 7-8 বাজে এরকম আদান করবে, তো ওই কি করছে আপনার একেবারে একটা 15-16 বছর মতো যুবতী হয়ে গেছে,
মানে
আমি তো বলছি আমার
মানে ওই পিচ্ছিটাই এত বড়
হয়ে গেছে, আমি নিজেও তো বুঝতে পারছি কি করে হইলো, আমি তো আসলে এতটুকু সেন্স নাই, আমি কাছে গিয়ে ভাবি অল্প আমি কি হয়তো ওকে এই জেনারেশন আসছে আর ও হয়তো পাশে একটু বাথরুম টুরুম করতেছে এটা জাস্ট, কিন্তু আমি যখন কাছে গেলাম তো দেখলাম ও কলা খাইতেছে এবং আমার দিকে হা করে থাকে,
তোমার মানে ভয়।
ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2, আজকে কি আপনার সঙ্গে রয়েছি, সঙ্গে রয়েছে সুমন ও রেহান অন দ্য স্পট থেকে, এবং সঙ্গে রয়েছে লোমান সাউন্ডে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। ডর অনুষ্ঠানে আপনি যদি আপনার জীবনের ভৌতিক কোনো ঘটনা শেয়ার করতে চান লাখো মানুষের সাথে, ফোন করতে পারেন আমাদেরকে, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনার কথাগুলো রেকর্ড করবেন। চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
FM 89.2 FM 89.2
বিরতির পর সবাইকে স্বাগত এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, শুনছেন হন্টেড প্লেস ভিত্তিক ভৌতিক অনুষ্ঠান দর। দরে আসার জন্য নিয়মটি আমরা একটু আগে বলে দিয়েছি, তারপরও মাঝে মাঝে বলে দেবো। এবং একই সাথে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, দর অনুষ্ঠানের পূর্ণ ফ্লেভার পাওয়ার জন্যে দরের কিছু বিশেষ রেসিপি রয়েছে। দর যারা উপভোগ করছেন শীতের এই রাতে বসে, তারা প্লিজ রেসিপিটি ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন আমরা কেন বলি দর মানে ভয়। রেসিপিটি হচ্ছে, আপনি যে ঘরটিতে থাকবেন বা যেখানে বসে আপনি দরটি শুনবেন, সেই জায়গাটি যেন নির্জন কিংবা ঘরটি যেন শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ না থাকে। শীতের রাত জানালাটা হালকা করে খোলা রাখা কঠিন, তারপরেও যদি সম্ভব হয় হালকা করে জানালাটি খোলা রাখতে পারেন এবং রেডিও স্পষ্টভাবে শোনা যায় এরকম একটি জায়গা নিশ্চিত করে শুনতে থাকুন দর। আমরা ফিরছি আবারও ঘটনার ঠিক সেই জায়গাটিতে, যে জায়গাটিতে আমরা ছোট্ট একটি বিরতি নিয়েছিলাম। দর
চেহারা কি সেই আগের মতো?
না না, চেহারার মতো না, একেবারে মানে ব্রাইট
শীতের
পোশাক ছিল না, তো ওর কিন্তু শীতের পোশাক না গিয়া কিন্তু একটা বড় মনে হইতেছে পুরাটার মতো, যাতে গাড়ির মতো পরা বসে রয়েছে এরকম পা দিয়ে আমার দিকে তাকাইছে। আমি বলছি ঠিক আছে আপনি গিয়ে পিছিয়ে দেখো, তারপর ও আমার দিকে তাকায় রহস্যময় হাসি। তখন আবার আমি বলছি কি হলো, ও কোথায়? তো ও আমার কি করছে না এরকম করে মানে হাত দেখাইছে, মানে হাত এক হাতে গেল দেখা, তখন হাত জন দেখাইছে ভাইয়া। আমি দেখলাম কি যে ওর হাতে যে অবস্থা, নখ গুলো একটা এরকম প্রায় একদম আপনার 2-3 ইঞ্চি মতো লম্বা হবে। সেটা দেখার পর কিন্তু ওর একটা মানে আমার দিকে যে অন্য তাকাইছে, তখন একবার মুছিয়ে আসে আরেকবার তখন বড় করে চোখ তাকাইছে। ঠিক বড় করে চোখ তাকানি পরে আমি একবার বাজারে ব্যাগ ছুঁড়ে ফেলে দৌড়, জাস্ট কোনো তাকাইনি আমি, এরকম ভাবে দৌড় দিয়ে যে আমার আসলে আমি নাই বাড়িতে গিয়া। কিন্তু আমি রাস্তায় আমি কোনো মানুষ সব দেখলাম না যে তাকে বলবো। আমি একবার আমার উঠানি আমার দরজার সামনে পড়লাম, আমার আমাকে শিখিয়েছে আসছে, তখন আমি বলছি আম্মা এরকম অবস্থা, আমি হাবাইতে হাবাইতে বলতেছি যে আমি দোষকে সেরে আমি এরকম দেখছি, খুব কান্না করতেছি। তা আমার দুইটা আপু ছিল আর দূর এই পুদাবুদি আমার করতেছে, ও নিশ্চয়ই বাজারে ওইগুলো হারাই দিয়েছে। তো আমি বলছি না না হয়তো বা যে বই একটা পাইছে। তখন আমার আম্মা আমাকে একটা খাঁচা কল্লা যাতে বলে ওইটা মানে গাছছিল ওইখান থেকে আমার পাইছে, তখন বই কেটে যায় আর মানে যে লোহা যেটা বলে আপনার বডি
আপনি বলছিলেন যে বাচ্চাটা হচ্ছে আপনার প্রতিবেশীর সন্তান, আপনি সেই প্রতিবেশীর সাথে পরে আর দেখা করেননি?
হ্যাঁ দেখা করছি। তো আপনার এই সকালবেলা যখন আমার আম্মাকে বললাম যে আম্মা এই ঘটনা, তখন আমার আম্মাকে বললো যে ওই মানে ওই লোকটার কাছে যে এরকম এরকম ঘটনা
সন্তান দিয়েছিল।
আমি তো বাজারে যাইনি সন্তান কিনে,
প্রথম থেকেই তাহলে এই ঘটনা শুরু।
উনি আসলে বাজারে যাইনি,
মানে এই ক্ষেত্রে মনে হচ্ছে কি যে কোনো এক ভাবে মানে সুপার ন্যাচারাল কিছু বা প্যারানর্মাল কিছু তার পথ হারিয়ে ফেলে এই ডিসিশনটা নেয় যে কোনো একজনের মাধ্যমে সে ওই গ্রাম পর্যন্ত পৌঁছাবে এবং মাধ্যমটা হিসেবে বেছে নেয় তাকে এবং তার পরিচিত একজনের রূপ ধরে তারপরে কাজটা করে, কাজটা আদায় করে নেয় এবং পরবর্তীতে পৌঁছে যাওয়ার পরে কিন্তু সে নিজেই চোখ বড় করে ভয় দেখিয়ে তাকে বিদায় দিয়ে দেয় যে তুমি এখন চলে যাও তোমার কাজ শেষ।
আপনি
যে কথাটা বললেন এটা কিন্তু এখনকার যুগের বেশিরভাগ মানুষের চিন্তাধারাটাই এভাবেই আগায় যে হবে একটা কিছু, যেহেতু সায়েন্স আছে বা আমি এখন বুঝতে পারছি না, কেউ না কেউ কোনো না কোনো সময় বের করে ফেলবে, হয়তো বা ফেলবেও, কিন্তু আপনি যেটা দেখেছেন সেটা সত্য,
সেটা সত্য ভাই।
এবং আপনি তখন আপনি নিজেকে বোঝাতে পারেননি বলেই আপনি ভয় পেয়েছেন। আর একটা বিষয় হচ্ছে, সবাই যদি এইভাবে কিছু না কিছু জায়গায় লজিক খোঁজার চেষ্টা না করে সবার মাঝে তো এই ধরনের ভয় একদম বাসা বেঁধে যাবে। তো শামীম ভাই আরো কোন ধরনের কোনো কিছু কি আছে নাকি, আরো কিছু এক্সপিরিয়েন্স?
হ্যাঁ ভাই একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা আপনার তার দুই বছর পর হবে, তখন কি আপনার এইরকম একটা সময় এই যে হালকা হালকা কুয়াশার
সময় শীতের সময়
শীতের সময়তে, তখন মানে এটা আপনার এই ডিসেম্বর এই মধ্যে, তখন কিন্তু মানে স্কুলে স্কুলে অনুষ্ঠান গুলো হয় না পানে মানে কনসার্ট যা খেলাধুলা, তো আমি মানে মোটামুটি ওই অনুষ্ঠানে মানে পারফর্ম করতাম হালকা পাতলা গান টান গাইতাম আর কি। তো আমার পাশে গ্রামে একটা স্কুল ছিল, সেইখান থেকে অনুষ্ঠানে একটা গান করিয়া তারপর আবার আমি যে স্কুলটা পড়তাম সেই স্কুলটাতেও কিন্তু অনুষ্ঠান হইতেছে, তো সেইখানে ফার্স্ট গ্রামে একটা গান আমি গাইব, তার জন্য সর্বত তোমরা চলো ওখানে ঠিক, তখন এখান থেকে যাচ্ছে মানে 9টা 10টা বাজে গেছে, তখন এখানে গিয়ে আমি অনুষ্ঠান যাও, তো গানও গাইলাম নাটকে পারফর্ম করলাম, সেটার পর আমি গান থেকে অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি নামলাম, আমি যখন মূর্ত সব দইলাম দিয়ে যে আমি আসবো ঠিক, তখন আমাদের পাড়া ছেলেরা সবাই কিন্তু চলে আসছে আমাকে ভালো, আমি একাই সেটা আপনার রাত 11টা হবে, ভাবতেছি মানে আমাদের গ্রাম থেকে আমাদের স্কুলটার থেকে আমাদের গ্রামটা জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয়, আবার অনেক দূরে দেখতে হয় আমার মাঠের পাশে রাস্তা আছে ওইটা আবার দূরে হয়ে
যায়,
তখন আমি কি করবো ভাবতেছি যে যাবো না যাবো না থাকবো কোথায় দুজন রিলেটিভ নেই পাশাপাশি, তখন সাহস করে বললাম যাই গিয়ে দেওয়া আছে কপালে জঙ্গল দিয়ে না দিয়া আমি দিলাম কি আপনার ওই যে হাইওয়ে একটা রাস্তার পাশে দেওয়া একটা রাস্তা গেছে মাঠ দিয়ে ওইটা দিয়ে গেলাম, তো আমি যাইতেছি আবার দোয়া করতে যাচ্ছি দোয়া করতেছি, তখন চাঁদনি রাত 12টা বাজে বুঝতে পারছেন ঠিক, তখন আমি পুরোপুরি একটা মাঠের মাঝখানে চলে গেলাম, আশেপাশে কোনো বাড়ি নেই, পাশে একটা বিল আবার গ্রাম, তো যাওয়ার পরে দেখলাম কি আমি মানে একটা ছোট্ট একটা হালকা একটা কালবেট মতো ডিস ওইটা পাশে মানে ওইটা পার হয়ে যায় না, পাশে একটু মানে ভাঙ্গা ছিল এরকম একটু পানি ছিল মোটামুটি এরকম হবে, তো আমি লাভ দিলে পারতে পারবো লাভ দ্য পাওয়ার পয়েন্ট, তখনই একজন আমাকে বলতেছে আমাকে একটু নিয়ে যাও আমাকে একটু নিয়ে যাও বলতেছে, আমি এই পারে আমার আমি চলে আসছি পাশ করে ও ওই পারে রয়ে গেছে, কিন্তু আমি যখন ওদিকে তাকাইলাম দেখলাম একটা বৃদ্ধা মহিলা খুবই ছোট্ট উনি মনে হয় খুব সম্ভবত উনি বিক্রি টিকা করে চাউল টুল নিয়ে আসছে আর কি পুটনার মতে, বলতেছে ভাই আমার একটু নিয়ে যাও, আমি বলছি
আপনি খেয়াল করেন
না 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 আমি দেখি আমি জানি যে আমি একলা একলা আসতেছি, কিন্তু কুত থেকে আসলো সময় তো মানে আমার পিছনে হয়তো ছিল যেহেতু আমি তার ঘরে ঘরে আসছি ওর মানে
খেয়াল করেন না,
তখন বললাম তাহলে আপনি কি করবেন ওই যে আমি আমার নামবো নাকি ওখানে কাদার ভিতরে আমার যেটা আমার যেতে মনে করে শুটু বার আছে আমি কি নম্বর বার মজা করবো নাকি, আমার কোথা থেকে আমি যাইতে পারবো না নিয়ে আসবেন পারতে পারবো আচ্ছা ঠিক আছে আপনি আসেন হাত হাত পায়েতে কিন্তু মানে এরকম স্টাইলে সে পা গুলো ফালতেছে পানিতে মনে হওয়ার জন্য বৃদ্ধা ঠিক আছে এই পা গুলো ফালতেছে আবার পুতলা দিয়ে রাখছে ওইটা পড়বে না, তো আবার কিন্তু আমাকে বলে আমাকে ধরো
হাত বাড়ায়
হ্যাঁ হাত বাড়ো, কিন্তু আমি হাত বাড়ালে মানে আমার আমার নামতে হয় পানিতে, তো ছোট্ট ছোট পা দেয় আবার এরকম করে তুলে এরকম করে তুলে তোলা পর আবার শাড়ি পরা কিন্তু স্টাইল দিকে মনে হইতেছে কি শাড়ি পরা একদম তুলে আবার মানে শাড়িটাও ভিজতেছে না, যখন উনি দুইটা পা পারলো তখন আবার যখন পাটা তুলছে ভাইয়া কেউ আমি যখন পা দিকে তাকাইলাম তখন আমি একবার ভাবতেই পারতেছি না মানে উনার পা গুলো যে হ্যাঁ ওনার হিলটা সামনে দেখি
আচ্ছা মানে পাটা উল্টানো
উল্টানো পা উল্টানো পাটা দেখে আমি মানে আমি যদি বুঝতে পারলাম ওর তুমি ধরতাম তাহলে আমাকে শেষ হয়ে গেলে,
তো উল্টানি কি করলেন দেখে
উল্টানি পাটা দেখে কিন্তু আমি জাস্ট একটা চিকেন এক চিকেন দিয়ে আমি আবার যেত পুরোপুরি এক দৌড়ে মোটামুটি আমাদের 20 মিটার যাইতে ওইখানে আবার আমি দৌড়ে গেলাম 12টার সময় বাসায় গেলাম, যদি সবাই ঘুমাইয়া পড়ছে দরজা তখন ফাঁকা ছিল আমি জাস্ট মনে মারতে হয় না আমি দেখে গেলাম দেখে মা মারে তারা যদি আমি ডাকি আমার আব্বার তাহলে আমাদের ঘুমাইছে আমি কি করলাম শেয়ার করলাম, কিন্তু এই ঘটনাটা আমি দেখলাম সকালবেলা আমার আম্মাকে বললাম তোরকালে এগুলি করতেছে কয়েকদিন পর পরে এগুলি কি কাহিনী শোনাস, তোর বললাম যে তাবিজ দেওয়ার জন্য তাবিজ দেখলো কি যে তাবিজটা ওখানে পড়ে গেছে বুঝছেন,
আসলে এটা আমরা একটা কমন একটা সিনারি হয়ে গেছে যে আমরা শুনি যে পাটা এরকম থাকে পা দেখলেই বোঝা যায়, তো যাই হোক এটা যে দেখেছে সেই বলতে পারবে যে আসলে কতটুকু সত্য, এবং এটা অনেকে আমি জানি না সাইকোলজিক্যাল কিনা মানে কখনো কখনো সাইকোলজিক্যালি ভালো পাকেও কেউ উল্টো ভাবে দেখে কিনা মানে শুনতে শুনতে এত ভাবে অভ্যস্ত হয়ে গেছে, যাই হোক আপনার আরেকটা ঘটনা আছে যেটা আমরা শুনেছি যে আপনার একটা কাজিনের সঙ্গে কোনো কিছু একটা ইনসিডেন্ট হয়েছে, আসলে সেটা কি ছিল?
সেটা ছিল আমার যে কাজিন সেটা আমার সে আমার 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 মামাতো ভাই আমার ছোট প্রায় 4 মাসের মতো ছোট, কিন্তু ছোটবেলা দেখছি বড় হয়েছি ঠিক, ও 2006 সালের সাথে ঘটনা আমি যখন গাজীপুর স্টেশনে আসলাম ওইখানে আমি তখন ইন্টারমিডিয়েট পড়তে এলাম, তো এখানে পড়তেছি, তো আবার আমি থাকতেছি কোনো বাড়ি এলাকাতেই যাও ঠিক, তখন ও মানে আপনার বাড়িতে থাকে থাকি আর যেহেতু একটু গরিব মানুষ না, তো পাশের একটা গ্রামে ও মানে ও একটা হাঁস আছে না, হাঁসের খামার ওইখানে সে কাজ করে, হাঁস গুলো রাখে
হাঁসের খামারে,
হাঁস মানে ছড়ায় মাঠে মানে বিল আছে তারপর নিয়ে আসে। কিন্তু একদিন ও রাত্রে গেছিল সন্ধ্যার পর, ঠিক তখনই দেখলো একটা গাছের নিচের দিকে আসতেছে, সেইখানে মানে ও হুচুটকে পড়ে গেছে, হুচুটকে পড়ে যাওয়ার পরেই ও এখানে আসলে, তারপর ওকে মানে কেন দেখছে পদচারী পাশে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর মানে ও প্যারালাইজ, তাই যে হাত পা মুখ একবারে আপনার বাঁক হয়ে গেছে,
মানে একটা হুজুর খেয়ে চলার পথে হয়তো কোনো কিছুতে বেজে পড়ে গেছে উল্টে।
কিন্তু ভাইয়া আপনার ওইখানে যেটা যেখানে ও পড়ছে ওইখানে তো বাঁচার কিছু নাই, পরিষ্কার শিকড় দেখা যাচ্ছে না,
ওকে কি অবস্থায় পাওয়া গেছে
ওকে মানে ওখানে ওইখানে ও পড়ে রয়েছে পরপর মানে
রাস্তার মাঝে পড়ে আছে নাকি সাইডে সাইডে পড়ে আছে।
তো সে যে আবার ওই যে আপনার ইয়ে আছে না, ওই যে বলছে একটা কবির আছে যে আমার নানাকে সুস্থ করার বাচ্চা ছিল, কিন্তু অনেক মানুষ মানে এরকম হাতটা এরকম হইলো উনি মানে সুস্থ করে দেন, উনি ওকে চিকিৎসা করালো প্রায় 10-15 দিন এরকম তেল মাস করে কি জানি দিয়ে দিয়ে ফুটু দিয়ে ঝাড়াটা দিয়ে তাবেজ করে দিল, ওই সুস্থ দিবি এই মুহূর্তকে আমি কেমন জানি সোজা করে বলেছি আবার কিছু করে বলছে কি ডাক আমি চলে আসবো ভাই আমার কাছে থাকতে পারতেছে না, শুধু বলেছি বড়ছি না।
আচ্ছা এখানে একটু আপনাকে থামাচ্ছি, কবিরাজের কথা আপনি বললেন যে তার এমন এমন অবস্থা হয়ে গিয়েছিল এবং কবিরাজের মাধ্যমে সে সুস্থ হয়ে গেছেন, আসলে এটা হচ্ছে শ্রোতাদের উদ্দেশ্যে আমরা কিছু বলতে চাই যে আমরা পত্র পত্রিকায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা দেখি, এখানে কবিরাজের নামে এমন ধরনের সব চিকিৎসা চলছে, সুস্থ মানুষও যেখানে অসুস্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রতারণা চলছে এবং এগুলোকে পুঁজি করে মানুষের এই অন্ধবিশ্বাসটাকে কিংবা যদি বলি মানুষের এই বিশ্বাসটাকে পুঁজি করে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রতারণা করে যাচ্ছে। আজকে শাহিন ভাই যেই ঘটনাটা বলছে আমরা আদৌ কিন্তু জানি না, 100% প্রুফ করতে পারবো না যে আসলেই সে এভাবে সুস্থ হয়ে গেছে কিনা, সম্পূর্ণ আমরা বিশ্বাসের উপরে কথাটা আমরা শুনছি। তবে শ্রোতাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ডরে এই ধরনের ঘটনা শুনে ইন্সপায়ার হয়ে আপনারা কিন্তু যে কোনো মানুষের দ্বারা বা কোনো কবিরাজের কাছ থেকে অন্ধবিশ্বাসে এই কাজগুলো করাতে যাবেন না, প্লিজ প্লিজ আবারও বলছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতারণার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কোনো কিছু রোগের ক্ষেত্রে কবিরাজের দ্বারস্থ হওয়ার আগে ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। এবং আবারও বলছি অনেকেই হয়তো বিশ্বাস করতে পারেন যে ডরে এই ধরনের ঘটনা বলছে তার মানে কবিরাজের দ্বারাই মনে হয় সবকিছু সম্ভব হয়ে যাবে, প্লিজ এটা আমরা আবারও বলছি এখানে কিন্তু আমরা কোনো প্রুফ নিয়ে বলতে পারছি না যে কবিরাজের দ্বারাই সে সুস্থ হয়ে গেছে। সো কেউ যদি কবিরাজের শরণাপন্ন হতে যান প্লিজ যাচাই বাছাই করে বুঝে শুনে তারপর সেখানে যাবেন। ওকে, তারপরে আপনি ভাইয়ের কথা বলছিলেন আপনার যে আপনার এখানে চলে আসতে চাচ্ছিল, তারপর কি হলো?
তো আমি বলছি তুই আসবি ঠিক আছে আয়, আমি যেহেতু মানে একটা মেথা থাকি পাশে দুইটা ছেলে একটা সাইটি করে একটা প্লাস্টিক কোম্পানি তে আমি করি না, তো আমি নিয়ে আসলাম সেটা প্লাস্টিক কোম্পানি থেকে চাকরি দিলাম জব তো করতেছে, ঠিক তখন এখানে কিছুদিন চাকরি করার পরে আবার ওর বলতে কিছু একটা ঘটছে মানে ওকে মানে জিনে পাইছে এরকম, অফিস থেকে আপনার যখন মাঝে মধ্যে বের হয়ে যায় রাতে একটা সময় বের হয় দোকান পাটকলা থাকে কিছু খাওয়ার জন্য, ও কি করে দোকানে যায় না, না গায়ে চলে আসে, একটা বড় বট গাছ ছিল একটা পুকুর ছিল হয়তো বা জেলখানা যে কেন্দ্রীয় কারা কাশিমপুর ওইটার পাশে, সেই বট গাছের আপনি বিশ্বাস করবেন না যে সেইখানে উপরে উঠে বসে থাকতো, এত বড় বট গাছ এত ভয়ঙ্কর যদি দেখেন সেটা যেমন ছিল অন্ধকার দিনের বেলা দেখা যেত না উপরে কি আছে, শুধু
পাশে কখন উঠে বসে থাকতো
ফ্রেন্ডশিপ ছিল মোটামুটি ওই সিকিউরিটি, আবার ওই যে অফিসে থাকি করে ওইটা করতো আবার ট্রান্সফার হয়ে এখানে চলে আসছে চাকরি নিয়েছে, তো ওই সিকিউরিটি কিন্তু ওকে চিনছে যেহেতু সেলিম মতবন্ধন সেলিম, আর কিন্তু সেলিম তোর নাম নমাজ থাকে নামে না এরকম করে থাকে কয়েকটা কাজ হলাম গালাগালি করে, কিন্তু আবার আমি আমাকে ডাক দিত আমাকে অকবর দিত যে শামিম ভাই এরকম ঘটনা ঘটনা ঘটছে এই সেলিম থাকলে আমি করতেছি বেশি উঠছে কেমনি তুই জিন কেমন ধরছে ছিল, তো আমি কিন্তু সেলিম তুই নামিয়ে ভাই নামিয়ে অনেক কিছু করতাম ভাই তুই নামিয়া প্লিজ নামিয়া এরকম করতাম জায়গায় যে হাই ভালো তো অনেকক্ষণ খাওয়ার পর যা জামাইয়া মেয়ের খারাপ হইতে আমি চলে আসতাম। দেখতাম আমি চলে আসার পরেই একদিনও আমার সাথে সাথে আসেনি, আমি চলে আসার কিছুক্ষণ পরে সবাই চলে আসে, তখন ও দিব্যি নামে চলে
আসে।
ভাইয়া মানে আপনার ওই যে অসাধ্য করতে এক বছরের ভিতরে মানে অনেকদিন বহুদিন ও এভাবে চলে আসে।
কিছুদিন আগে একটা ঘটনা রেন মনে আছে কিনা তোর, যে আমরা বলেছিলাম গাজীপুর একটা ঘটনা আমরা পত্রিকাতে পেয়েছিলাম, একটা মহিলা এভাবে গাছে উঠে থাকতো প্রায় এক যুগ ধরে, তো সেটার সাথেই কিছু একটা মিল খুঁজে পাচ্ছি।
জি ভাইয়া, তারপর মনে করো ও এভাবে প্রায় পুকুরটা এতটাই আপনার নোংরা ছিল, এটা পানি পড়তো ওইখানে মাঝখানে গেস্তারে থাকতো।
আচ্ছা,
কিন্তু ভাইয়া যেটা রসদান ওই মাঝখানে গিয়ে গোসল করতো প্রচন্ড শীত, কিছু হতো না, ঠিক আছে, ওর কিন্তু স্বাস্থ্য দিন নিয়ে শুকিয়ে যেতেছিল, কিন্তু এক সময় অনেক পরিষ্কার ছিল, কিন্তু তারপর নোংরা হয়ে গেল, বেশ কিছু বসে করে না, এরকম নোংরা থাকে সেটার জন্য জানিস স্নান করার জন্য করি আমার ফ্রেন্ড সার্কেল আসতে তো দিলে কেমন করবো। কিন্তু একটা বিশেষ গুণ কি ভাইয়া, ও ছেলে মানুষ কিন্তু এত চমৎকার রান্না করতো বিশ্বাস করবেন না যদি খান, আমি জাস্ট ভাই কসম করে বলছি সত্যি। এটা
অনেক ছেলেরা বর্তমানে সারা ওয়ার্ল্ড ওয়াইড এমন বিখ্যাত বিখ্যাত শেফরা হচ্ছে ছেলে, ছেলেরা রান্না করতেই পারে,
ঠিক আছে, কিন্তু সে রান্না তো এত শিখে নাই, এত মজার টেস্টি রান্না হইতো না।
ওকে আগে থেকেই সেই রান্না হাত ছিল, তারপর কি হলো?
ওইখান যাইতো ওই যে ওই পুকুরটাতে, তখন কিন্তু ওই আবার সিকিউরিটি ডাকতো, ডাকার পরে যে চিকামিকা করতে করতে অনেক পরে উঠে আসতো। একদিন আমার আব্বাকে বললাম আমি যে মামা ধরতে আবার ধরছে, কিন্তু ও যখন আবার সেন্স ফিরে পাইতো সবাই বলতো তখন বলতো যাচ্ছে কিছুই না, আর আমি বলছি শুন তুই বাইরে থেকে সুস্থ,
মানে তার কি মানে মনে থাকতো না স্বাভাবিক অবস্থায় সে যে গাছে উঠে যাচ্ছে পুকুরে নেমে যাচ্ছে এগুলো মাথায় থাকতো
না, না না আসার পরে থাকতোই না। কিন্তু ভাই একদিন রাতের বেলায় আমি করে জানি বাজারে গেছি, তখন ওরে মানে জিনিস ভর করছে,
ভর মানে ভয়।
আরো একবার স্বাগত জানাচ্ছি দৌড়ে, এবং একই সাথে ছোট্ট একটা বিরতির জন্য আপনাদের সবাইকে অপেক্ষা করতে বলছি। আমরা ফিরে আসবো রাত 12:06। কিবরিয়াকে শুনছেন আপনি এই মুহূর্তে, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা সুমন ও রেহান, সঙ্গে রয়েছে লোবান, এবং আমরা আজকে টরে রয়েছে এমন একটি ভৌতিক জায়গাটিতে যেখানে বসে আপনারা আমাদের বেশ কয়েকজন বন্ধু রাজু, শামীম এবং কাউসার জীবনে ঘটে যাওয়া নানা ভৌতিক ঘটনার সম্মুখীন হবেন। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। ততক্ষণে সম্ভব হলে আমাদের ফেসবুক থেকে একটু ঘুরে আসুন, ডরের বেশ কিছু ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio89.2।
বিশ্বাস করবেন আমাদের মেসের পাশে 5-7টা গোলাপন আসছে, ও পছন্দ করতেছে কানালি করতেছে এটি, আর দাঁত গুলা এত করে মনে করেন যেন কিমির করতো মনে হচ্ছে আপনার হার বানতেছে পছন্দ সব। আমি দেখলাম কি যে ওরা 5-7 জনের দূরে রাখছে, সবাই উড়ে পালায় নিয়ে এত ছোট মানে একটা ছেলে এত সুখে আসছে বলে দেখি, কাছে আসলে আমি এক আসলে খেয়ে ফেলাম, খুঁজে আসবে না খেয়ে ফেলাম, তুমি তুই বাপ ধরস না বাপ ধর মতো একবার কোল জায়গা মনে করি কিন্তু ও আমাকে এতটাই মনে করে শ্রদ্ধা করতে সময় বা একটা কথা কইতাম, কিন্তু এই সময় এরকম করতো। আমি একটা বিশেষ প্রেম করছি আমার বাপ ধরতে সেরকম, কি জন্য ধরে আমি জানি না। তার কিছুদিন পর আমি ওর আব্বুকে বললাম যে মামা আপনি আসেন উঠে নিয়ে যান। আপনার মামা একদিন আসলো, আসার পর মানে আমার একটা ড্রেস ছিল মানে বানাইছি আমি যে পরীক্ষা দিব, ওর ফ্রেন্ড যেটা ছিল আপনার সিকিউরিটি ওই, কিন্তু ওর সাথে কি একটা মানে গন্ডগোল এই জিনিস গতির জন্য আমি থাকতে পারবো না, ও বারবার আমাকে ডিস্টার্ব করবো যেন যায়। তোমার মানুষের মধ্যে তোর বন্ধু এখানে উঠে বসে আমি যাবো না, ওখানে গেছি সেটা তুমি বলবা না, বলবা যে ও মানে কোথায় যেন গেছে তাবি জানার জন্য। তো মাম আমি আসলে মামা ছিলাম কোথায় নতুন ড্রেস পরে যখন গেছে স্কুল তাবি জানার জন্য, তুমি দশ টাকা করে না আমি কালকে সকালে আমি করে দিলাম, এটা পরিয়ে হ্যাঁ আবার একদিন নিয়ে গেছে। আমি কিন্তু কাপড়ের জন্য মন খারাপ করছি যে ও আগের মতন মুড়াবাবে থাকে এরকম, ওই ছেলেটা চলে গেছে ব্রাহ্মণবাড়িয়াতে সলিমগঞ্জ নামের জায়গায় ওইখানে চলে গেছে। চলে যাওয়ার পর গিয়ে ওইখানে থাকতেছে, ওইখানে থাকা কালীন সময় কি করে যে পাকলেন গাছ উঠতে যা হ্যাঁ আবার দেখি থাকে না আবার দেখি মানে আন্তাজি বইলেই মানে রান্না মানে শুরু করে দেখে গিয়া তরকারি ফুটে এরকম করে নি আমার সঙ্গে। তো কই বলে কি
তো ওদের ওখানে যে থাকছে এরকম করছে তো ওরা কিছু বলছে
না? তখন তো ফোনের যুগ ছিল না, সবাই ফোন ইউজ করতো না তখন, কিন্তু এক সময় মানে অতিষ্ঠ হয়ে আপনার ওই মানে ওর সাথে ফোন দিল অফিসে যে এরকম ছেলে আসছে এখান থেকে গাজীপুর থেকে আইসা, তো ওরকম দুষ্টামি করতেছে এরকম পাগলামি করতেছে, তো ওরে ওর বাইরে বলেন ওর ভাই আছে ও যেন আমাকে নিয়ে আসে নিয়ে দেয়। ও কইতেছে তোর যাওয়া লাগবো মানে ও জোর করতেছে ওর ফ্রেন্ডে নিয়ে এখানে তোর যাওয়া লাগবো তুই না গেলে আমি যাবো না। এরপর ওর বর ভাই ফোন করছে আবার ওই যে ফ্রেন্ড আর কি ওর ফোন করছে যে আমি গেলাম যে ফোনে কথা বললাম যে করতেছ তুমি ওকে নিয়ে যাওয়া এসে। তো আমি আবার আসলাম বাসায় আইসা ফোন পাই আর কি, আইসা বললো মামা যে এরকম হয়েছে অত এরকম পাগলামি করতেছে আমাকে মনে আবার এই দিনটা আশা করছে আবার তুমি যাও বাবা নিয়ে আসো কান্না দিতে পারতেছে। ঠিক আছে আমি যাচ্ছি, তো আমি কিন্তু রওনা দিয়ে গেলাম রাতে ওদের গ্রামে। কিন্তু যখন ওদের বাড়িতে গেলাম তখন বাজারে দেখলাম কিছু সংখ্যক মানুষ ডাক্তারের কাছে মানে বাড়ির আবার ওই ছেলের ফ্রেন্ডটা আমাকে বলতেছে বাড়ি দেখছেন আমি ওর জন্য কত কি করলাম। তারপর আমি কিছু পারলাম না ওরে করতে, আমি কি হয়েছে আপনি যান বাসায়। যে বাড়িতে যাওয়ার পরে যে দেখলাম কিছু মহিলা বসে রয়েছে কিছু পুরুষ মানুষ আছে চেয়ার নিয়ে, আবার এটা মানে হারিকেন বড় এটা জ্বালানো আবার ওই যে উপর দিয়া তুমি শান্ত কি হয়েছে বলেন সেলিম কোথায় রাখবেন কান্না কান্না বাবি বলতে যে কি হয়েছে বলেন তুমি শান্ত শান্তি আছে আমাকে বলেন কি হয়েছে। এমনিতে বুক পেটে কান্না আসতে আমি অনেক কষ্ট লাগবে শুনে ছুটি বললাম একসাথে বড় হয়েছি আমি একটা চিৎকার দিলাম বুঝছি না বসে বলে হতে পারো না সুস্থ মানুষ আছে কি মারা গেল কয় বাবা আমরা অনেক চেষ্টা করছি বাঁচাতে পারলাম না।
কিভাবে মৃত্যুটা হয় কিভাবে
মৃত্যুটা হয় বলতে ওরা বলতেছে কি যে কিভাবে হইলো ও অত মানে যখন ওর মা বলছে ওর ভাইয়া বলছে যাও যে স্বামী ভাইকে আস্তে আস্তে তার দিব দেখি শেষে উমর বলছে ফ্রেন্ডে তুই যোর কাপড় চুয়া নিয়ে আসা তুই বাদাম করতেছে পড়া দিচ্ছে কি করে। আমি কিন্তু রাগে গেছি ওরা গিয়ে একটা তাবড়া দিন সব কিছু একটা সীমা থাকা দরকার ড্রেসের জন্য কিন্তু আমি আমি মন খারাপ করছি। ওনার বলছে যে আমার কথা শুনি না যে আমি আসতেছি তখন ওকে আমি ঢাকা মানে যাবো ভাই কি করছো তুই যাবে কি মানে ও আবার ঘুরে যাবেন ঘুরে যাবেন
আপনার ভয়ে সে ওখান থেকে চলে যেতে গেছে চলে
চলে যাবে। তখন প্রায় আপনার আসরের আজানের পর ওদের বাড়িতে ক্যাশার কিছু তো পড়ে আপনার যে বড় নদী যেটা তো ওটা চর বিশাল চর সে চর দিয়ে সে হাইটে আসতেছে হাইটে আসার পর কে জানে ওকে ভালো চলে ধাক্কা দিয়ে ফেলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আপনার ওর মোটামুটি ওর এমন একটা সিস্টেম করতেছিল যে হয়তো বড় আপনার ভালো চর ডুবাই ফেলে একটু এরকম কিন্তু দূর থেকে আবার মানে কয়েকটা লোক আসতেছে যেহেতু ওরাও তো মানে হতে পারে যে মানে লঞ্চে যাবে আর কি এরকম ভাবে তো ওরা আসছে যে দেখলো যে ওটা পরিয়াম এরকম করতেছে ওর দূরে আসলো আসলে কিছু 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 তখন এসে দেখে কি মুখে আপনার মাথা রাতে বালু টলে বলে একদম নাচতাস কিন্তু ওর এরকমটা অবস্থা মুখ দিয়ে ফেনা পড়তেছে মুখ দিয়ে কালো কালো ফেনা এরকম পড়তেছে। তো ওকে সবাই বলবো এই তোমার বাড়ি গেছিলে কিন্তু একটা লোক চিনছে তো যে উমাদের বাড়িতে বেড়াতে আসছে দেখতেছি আগে আসছে কত ওকে নিয়ে দেয় ওরা দৌড়াদৌড়ি করে ওদের বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পর মানে ওর বড় বড় চোখ করতেছে আর মনে করে এরকম এরকম শব্দ করতেছে যখন শোয়ানোর পর কিছু কিছু করে গেছে কিন্তু ওর মাকে দেখছিল বুঝতে পারে না যে এটা ও ভাবতেছে কি ছেলেটা যে কি শুরু করছে ক পড়ে রয়েছে করে এরকম করতেছে। তো যখন বেটে শোয়াইলো শোয়ানোর পর থেকে ওর মানে সেন্স আছে, মুখ দেখা না পড়তেছে এরকম, তোমার ডাক্তার নিয়ে কি হয়েছে তোমার, কোনো লাগবে না এটা বলছো, তার মানে হে পুরো পুরি সেন্স তখন আছে। ঠিক তখন এই মুহূর্তে উনি যখন পাশে পাশে মানে বাড়িতে একজন ফার্মিস্ট যে ডাক্তার বলে উনি ছিল, ওনাকে ডাক দেওয়া আনছে, মানে নিয়ে এসে যখন মানে দরজা উঠবে ঠিক তখন তার ডাক্তার দিয়ে তাকাইছে, বড় চোখ করে তাকাইছে, তাকাই অনেক বড় করে চোখ করে তাকাই, মানে ডাক্তারদের ভয় পেয়েছে কি বলো বা এবার ডাইরেক্ট কোনো কথা নেই, টাস্ট টাস্ট করে আপনার মনে করো এই গাড় ঘুরাইছে, ঘুরাই এখানে একবারে আমার মনে হয় যে এরকম একটা অবস্থা যখন যেন গাড় মনে কেমন খেলাইছে নিজে নিজে থেকে
নিজেই নিজের ঘাড় এমন ভাবে ঘুরাইছে যে মানে মটকে গেছে,
মটকে গেছে। তারপর তো আর বাবা গেল যাও এরকম কান্নাটি হইলো, আমি যখন সারা রাত ওর পাশে বসেছিলাম সারা রাতে কাঁদছি মজার পরে ব্লাস্টে, কিন্তু আমি দেখলাম কি আমার মনে হচ্ছে যে জীবিত স্পষ্ট আমার দিকে টাকাই আছে, যখন যখন দশজন নিয়ে যায় যখন দুইটা তখন একটা ছেলে ছিল অসার ছাটি করতো ওই যে ফ্রেন্ডের ফ্রেন্ড, তো সে এখন দইছে দেওয়ার পরে ও এখানে লাস্টে দেওয়ার পরে যখন আমরা বাড়িতে নিয়ে আসবো তখনই কিন্তু ও বলছে যে ভাই আসামি ভাই এরকম একটা কথা গিয়েছে, ওর তো আপনার পিঠে একটা দাঁত কালো একটা দাঁত মনে হয় যে ওনাকে অনেকে আবার থামড়া দিচ্ছে, গায়ে চেয়ারম্যান আসছিল উনি আসে বা চাচা বুড়া থাপ আপনার আল্লাহ বাবা আমার এই ছেলেগুলো আমার সম্বল ছিল, আমার তো অর্থ সম্পদ নেই একটা নাই গিয়া কয়ে আমার কোনো দাবি না গিয়া এখন এখন যদি পোস্টমার্টিক রিপোর্টে এগুলো করাইতে যাই তখন তো সাত বছর বোঝার কারণে গিয়ে আপনি এক কাজ করেন আমার ছেলেটাকে নেওয়ার জন্য একটা এমন বার করে দেন যাতে এই খরচটা আপনারা দেন, ওর লাশ নিয়ে আসতাম তখন তখনই কিন্তু ওই ছেলেটা আমাকে বলছে রাস্তা দিয়ে
তার পিছের মধ্যে একটা
দাঁত
কালো দাঁত দেখতে পেয়েছে।
তারপর বলছে কি যখন লঞ্চে নিয়ে আসতেছি নৌকা জাস্ট আমি এক জায়গায় ওর পায়ের কাছে মামা এক জায়গায় ওই পাশে উপরে দুটো লোক বসে রয়েছে আর বেশি লোক জানে চার জন আমরা গেছি, তখন আমি যখন নদীর মাছ দিয়ে যাচ্ছি আশেপাশে গ্রাম নেই বালুচর ঠিক তখন ভাই আপনি বুঝতে পারবেন না সেই যে আমার মনে হবে কে ও একবার দিব্যি মানে নদীর চরে দাঁড়ায় আমার ডাকতেছে
উদ্ধার করে নিয়ে গেছিল এই চরের মধ্যে তাকে চুবানো ইয়ে করা হয়েছিল বালুর মধ্যে আপনি ছাড়া তো এখন আরো তিনজন ছিল তারা কি কেউ দেখে
কেউ দেখে নাই লাস্ট এখানে ওই যে চর ওই পাশে আর এই পাশে আমি মামা ওই পাশে খামতেছে শুধু বুঝে দেখছি আর দুটো লোক উপরে উন্নতির তাকাই দিচ্ছে কিন্তু ওই যে পিছন দিকে কেউ তাকাই নেই ওইখানে আমি তাকাইছি এবং ডাকতেছে দিব্যে আমি দেখতেছি আমি মামা ওই যে সেলিম সে কথা বলছে মামা তাকাইছে তিন চারবার আমি দেখছি স্পষ্ট ভাই কি আছে যে ও আমি এই দিকে লাস্টে দেখাতে যে লাস্ট কিন্তু ওই দেখা থাকলে একবারই স্পষ্ট আপনার মতো আমাকে ডাকতেছে আমার পেয়ে খুঁজে আসতো আমি তখন আমার ভয় লাগছে ব্যাপারটা তারপর বাসে নিয়ে এসে আমার মনে ঠামাঠাম করা হইলো যখন আমার ঠামাঠাম করার পর আমরা সবাই চলে আসলাম ঠিক তখন আমি কিন্তু সেই রুমটাই থাকি দুটো ছেলে তো চাকরি করে আপনার ওই যে কোম্পানি তো তোর নাইট ডিউটি সময় জায়গা আমি দেখা তার এক সপ্তাহ পর আমি প্রায় কান্নাকাটি করছি অনেক এই রুমটা কেরম লাগতেছে ওর কথা মনে পড়ছে বিশাল কান্নাকাটি করতেছি ছোটবেলাতে একসাথে বড় হয়েছি বুঝলাম নাই একটা বন্ধু কান্নাকাটি করছেন ঘুমিয়ে পড়ছি ঘুমায় পড়ার পর দেখি কি জানবে রাত্রে মানে আমি কিন্তু সবসময় ওকে জড়িয়ে ধরে ঘুমাইতাম আমাকে সে ধরত দিব্যে ও আমার জড়িয়ে ধরে ঘুমাই দিয়েছে আমার এই জিনিসটা মারা গেছে আমি একটু খেলেই নাই আমার আমার আপনার আমার জুড়ে দৌড় দৌড়লো মানে শক্ত লাগতেছে মানে এত শক্তটা এরকম করতাম আর কি আমি কিন্তু একটু পরপর সাজা করতাম আগে থেকে ঠিক আছে আমি দিব্যি জানতেছি সে আমার সাথে আছে একজন কিছুই আছে তো আপনার যখন কিন্তু আমার কিন্তু ওই জিনিসটা একদম কি আমি যাওয়া মারা গেছে এক সপ্তাহ আগে একসাথে উম একদম আমার দুই বালিশ আমরা একসাথে থাকি এক বেড়ে থাকি তো ওই জন্য ওর বালিশটা কাছে আঁকি মুখে আইসা বা শুইলাম শুয়ার পরে দেখলাম কি যে অসুয়া কিন্তু কুকুর নেই মানে আমার গায়ে লাগতেছে না তখন প্রায় যখন আজান পড়ছে টিকটক নিয়ে মানে আমার মানে একটু উঁচু উঁচু করছে মসজিদ একদম কাছে পুরাপুরি সাউন্ড আমার এখানে আসে উঁচে পরে আমি ভাই তুই দরজার বন্ধ হচ্ছে খুলে রাখি মসজিদ খেলে গিয়ে ঘুরতে দিই
আপনার মানে আজানের সময় তখন আপনার মনে পড়েনি যে ওই মানুষটা এখন আর নাই আসলে এবং রাতে কোনো কথাও হয়নি ঘুমের ছোট
কথা হয়নি কিন্তু আমি স্পষ্ট ভাই যে সে আমার কাছে ছিল আমার কাছে ছিল আমাকে ধরছে
আপনি যখন এটা রিয়েলাইজ করলেন যে আসলে সে ছিল না এটা অন্য কিছু ছিল তখন আপনার ভয় করেনি
ভয় মানে জনমিত্র সকাল হয়েছে তখন এতটা ভয় পাইছি আমি পরের দিনের রুম থাকি নেই সবাইকে বলছি, বিশ কিছুক্ষণ মানে মেসে কয়েকটা বুয়া আসলো, ওদেরকে বলছি বুয়া আমাকে মানে একটু পড়াটা দিল, উত্তর দিল ভাই বাবা তুমি এখানে চলে যাও, তোমার ক্ষতি হয়ে যাবে হয়তো বা।
আপনি চলে এসছেন?
হ্যাঁ, ওইখান থেকে তার পরের দিন আমি চলে আসছি।
আসলে মানে আবেগ এবং ভয় দুটোর
ওর আপু আছে, ওর আম্মু আছে, ওরা ওকে স্বপ্নে খুব কমই দেখি, কিন্তু আমি বিশ্বাস করবেন না যে এখানে আজকে বলতেছি, আমি সপ্তাহে চার দিন স্বপ্ন দেখি, চার দিন ওকে স্বপ্ন দেখি।
এটা হতে পারে আপনার সাথে খুব অ্যাটাচড ছিল, যেটা বললেন যে আপনার আপনারা মানিক জোর ছিলেন, জোর ছিলেন, সো সেক্ষেত্রে এটা হতে পারে। বাট
কিন্তু ভাই আমাকে কোনো সময় কোনো ভয় দেখায় না, মাঝে মধ্যে এরকম আছে যে ঘুমের ঘরে আমাকে কিচেনে মারতেছে, একদম নিয়ে যাচ্ছে টাইনে জঙ্গলে কিংবা পানিতে, কিন্তু আমি গাড়ি গুমে থাকবার আবার আমি আমি মনে মনেই ওই অবস্থায় আমি ছোড়া করি, এরকম প্রায় রাতে আমার ঘটতেছে, কিন্তু বড় ধরনের ক্ষতি কোনো কিছু হয়নি।
আসলে আপনি যে গল্পটা বললেন একটু আগে যে আপনার পাশে এসে শুয়ে থাকার যে ব্যাপারটা, তা আমি ভাবছিলাম যে মৃত্যু যদি একটা মানুষকে ছুঁয়ে যায় তাহলে কিছু না কিছু তো রেখে যাওয়ার কথাই। যাই হোক, মানে কি বলবো যে আপনার জায়গায় অন্য কেউ হলে কতটুকু ঠান্ডা থাকতে পারতো, বা একদম শুরুতেই যদি কারো মাথায় এটা আসতো যে এই মানুষটা আমার পাশে শুয়ে আছে সে মৃত, সেই ক্ষেত্রে কি হতো আমি জানি না, আপনিও জানেন না। Some things do not have any explanation. আর সবচেয়ে বড় কথা, এমন কাছের কেউ যদি খুব মানে অ্যাবনর্মাল ভাবে এভাবে মারা যায়, ওটা এমনিতেই কেন যেন একটা মানে ভয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। উনি যখন ওই অবচেতন অবস্থায় ছিল, মানে সেই তার অতৃপ্ত আত্মা বা যাই বলি না কেন, যে তাকে এক জায়গা থেকে কিন্তু ইঙ্গিত করেছে আমাকে নিয়ে যা, তার অবচেতন অবস্থায় সেই তার ভাই হয়তো আবার তার সাথে কিছুটা সময় কাটাতে চেয়েছে। মানে কিছু বলার নেই,
যাই হোক
আমরা মানে ঘুরে এখান থেকে একটু
অন্যদিকে যাই, রাজু ভাইয়ের কাছে যাই না। এতক্ষণ শুনলাম মানে কি বলবো, গল্প বলবো, ঘটনা বলবো,
আসলে গল্প গল্প বললে ব্যাপারটা কেমন জানি হয়ে যায়,
রাইট,
রূপকথা রূপকথা বানানো হয়ে যায়। কিন্তু
তবে আমি এতটুকু বলবো যে যেটাই হোক ঘটনা যেটা ঘটেছে সেটা যাতে কারোর সাথে না ঘটে, এতটুকুই আশা। যাই হোক, আমাদের সাথে আরো অনেকেই আছে, আছে আমাদের সাথে রাজু ভাই, যার কথা অনুযায়ী আমরা আজকে এই শয়তান পুকুরের মতন একটা জায়গায় এসেছি। থ্যাংক ইউ রাজু ভাই আপনাকে আরো একবার। তো এতক্ষণ তো শুনলেন শামীম ভাইয়ের গল্প, কেমন লাগলো?
হার্ট টাচ করা একটা স্টোরি, খুব ভালো লাগছে। আর নিজের রিলেটিভের সাথে ঘটে যাওয়া ঘটনা সেম টু মি, আমারও এরকমই একটা।
আপনারও এরকম রিলেশন মানে ব্লাড রিলেশনের ভেতরে পড়েছে আপনার ঘটনাটাও?
হ্যাঁ, আমার মার সাথে ঘটে যাওয়া ঘটনা।
এটাই কি আপনার জীবনের প্রথম মানে প্যারানর্মাল কি বলবো যে অ্যাকসেপ্টেন্স বা প্রথমবারের মতন, এটা থেকেই কি আপনার বিশ্বাস শুরু হয়?
হ্যাঁ।
আচ্ছা, তো আমাদেরকে একটু শুরু থেকে বলুন যে কিভাবে আপনার এই বিশ্বাসটা আপনি তৈরি করলেন যে হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো আছে?
আমার জন্মের আগে আমার মা দুবার প্রজেক্ট হয়েছিল, আর ও স্টোরি গুলো আমি বেশি একটা জানি না।
আপনার জন্মের আগেই আপনার মা দুবার প্রজেক্ট হয়?
জি। তারপরে যেটা মূল স্টোরি আর কি, আমি যেটা দেখছি আর কি, 1997 সালে যে কোনো একটা মাস হবে, বাবা ঢাকা চাকরি করে, আমি আর মা থাকি গাজীপুরে, গাজীপুর কোনাবাড়ি। প্রতিদিনের মতো আমরা রাত্রে একদিন শুয়ে আছি, অনেক রাত্রে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি কেন জানি জানালার দিকে চোখ গেল।
আচ্ছা,
চোখ যাওয়ার পরে আমাদের আর কি এটা বলতে হবে বা আমাদের রুমটা কিরকম
প্লিজ,
আর যে চারিদিকে বিল্ডিং আর কি, টিন সেট,
টিন সেট বিল্ডিং।
হ্যাঁ, টিন সেট বিল্ডিং,
চালটা হচ্ছে টিনের আর চতুর্দিকে ইটের দেয়াল।
হ্যাঁ, আর এই জায়গাগুলো যে লোহার যে জানলা গুলো থাকে এগুলা, তো হঠাৎ করে প্রচন্ড এক বাতাসে জানলা গুলো অনেক শব্দে খুলে গেল। খুলে যাওয়ার পরে তাকিয়ে দেখি বাইরে থেকে বাতাস আসছে এবং প্রচুর কালো অন্ধকার। আমি এটা দেখে প্রচুর ভয় পাইলাম।
মানে কালো অন্ধকার বলতে কি কালো ধোঁয়া বোঝাচ্ছে কিছু
এরকম? একটি আটকে আসছে যে একটা জানলার সাইড সোজা এরকম আর কি, জানলার সাইড যতটুক দুইটা জানলা খোলা হয়েছে না, দুইটা জানলা পুরোটা অন্ধকার আর কি, পিছনে কিছু দেখা যাচ্ছে না।
আচ্ছা, সেবার বুঝতে পেরেছি।
এরকম সময় কি ভয় পেয়ে গিয়ে আমি মাকে ধরবো, এই সময় মায়ের উঠে, মা উঠে বসলো। উঠে বসে মা প্রথমে এক একে কি জানি কথা বলবো আমি সঠিক বুঝলাম না, সে নিচে নামলো।
আমি ভাষাটা কি বুঝতে পেরেছেন, কি ভাষায় কথা বলছে?
না, আমি বুঝতে পারি নাই,
তার মানে ভাষাটা বাংলা ছিল না।
জি। তারপরে এক একে কথা বললো, পরে গান গাইলো, অনেকক্ষণ গান গাইলো। হ্যাঁ, চুল টুল ছেড়ে দিয়ে সেই সারা ঘর ঘুরছে, গান গাচ্ছে, হাসছে।
ছিল বাসায়?
না না, আমি আর মাই। তারপরে অনেকক্ষণ এরকম করলো, করার পরে যখন ভোর সকাল হয়ে যাবে তার একটু আগে মা আমাকে বললো, তুই ভয় পাইছিস? আমি বললাম কিছু আর কি, কাপা কাপা গলে না বলছি। এই বলে মা শুয়ে পড়লো, শুয়ে পড়লে এরকম ঘুম দিল যে 10টা বাজে, মা ঘুম থেকে ওঠে না। একটা কথা বলে রাখা ভালো, আমার মা তখন প্রেগনেন্ট ছিল, আমাকে বোন ছিল, মার কাছে 6 মাস ছিল তখন। টানা 2 দিন এরকম হলো, আমি প্রথম দিনের পরে বাবারে ফোন করছি, আব্বু এরকম তো অবস্থা, মা না এরকম হয়েছে, আর জানলা এমন করে খুলে গেছে। আব্বু এটা কোনো ই করে নাই, জানলা মনে হয় তোরা খোলা রাখছিলি, তা এমনি বাতাস
আসে খুলে গেছে।
তার পরের দিন নেক্সট ডে আমি জানলা নিজের হাতে ভালো করে লাগাইছি, কারণ আমি ভয় পেয়েছি আগের রাত্রে। পরের রাতে ঠিক এত ভালো করে লাগানোর পরে খুলে গেছে,
তিন জানলাটাই খুলে গেছে। খোলা অবস্থায় পেয়েছেন নাকি খুলতে দেখেছেন? খুলে যেতে দেখেছেন?
খুলে যেতে।
কিভাবে
তারপর সেদিন এরকমই আমি প্রচুর সেদিন আমাকে অনেক ভয় কাঁপলাম, সেদিন আর মার দিকে আমি তাকাইলাম না।
ও, আপনার মা কি তখন আপনার পাশে ছিল নাকি উঠে গেছে অলরেডি বিছানা থেকে?
উঠে গেছে আর কি, জানলাটা খোলার 10-15-20 সেকেন্ড লাগবে, হয় না, সে উঠে গেছে। তারপরে সেদিন তার ভয়েস অন্যরকম, আমার মার ভয়েস না,
মহিলা কণ্ঠ।
হ্যাঁ, মহিলা কণ্ঠ একটু মোটা, যে একটা রেকর্ডিং করলে একটা যে কণ্ঠ আসে না মোবাইলে,
অস্বাভাবিক একটা কণ্ঠে আর কি বলছে।
হ্যাঁ, তো ভয় পাস কেন, ভয় পাওয়ার তো কিছু নাই।
আমি আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছে যে দুটো ভয়েস বেরোচ্ছে ভিতর থেকে?
হ্যাঁ, এরকমই আর কি, আর কি মার মতো না, আবার যদি বলি মারও না তাহলে ভুল হবে আর কি, সেম একটু অন্যরকম। তাই এটা বলার পরে আমি সেদিন বাবার আবার ফোন করলাম, বাবা কোনো ইন দিল, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, বাবা থাকবে বারটা, আব্বু পরের দিন আসবে। আমি সকালে স্কুলে গেলাম, হঠাৎ বাসায় যখন আসছি 10:11 দিকে, আমার বাসায় সবাই বলতেছে রাজু তোর বোন হয়েছে। তখন আমি তো এত কিছু বুঝি না, এখন শুনে বুঝি যে 6 মাসের একটা মানুষের কখনোই হইতে পারে না।
সো ইট ওয়াজ আ প্রিম্যাচিওর বেবি।
হ্যাঁ, আব্বু আসলো, আব্বু আসার 1-1.5 ঘন্টা পরে আমার বোনটা মারা গেল, টোটালি এসে 5 ঘন্টা বসতো। ঠিক আছে, তারপরে আমার মার অবস্থা সিরিয়াস, সিরিয়াস হওয়ার পরে যে ঢাকা মিরপুর হাসপাতাল,
আচ্ছা
এই জায়গায় নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এই জায়গায় প্রথমে যে ইমার্জেন্সিতে নেওয়ার পরে ডাক্তারের আর কি একটা জিনিস আর কি, এটা আমরা আব্বুর থেকে শোনা, আমি যে সেই জায়গায় নাকি আম্মু কি জানি কথা বলতো ডাক্তার আর কি, তারা বলছে যে আপনার স্ত্রী তো এরকম কি জানি আবল তাবল কথা বলে, আমি তো বুঝি না। তারপরে আমি বললাম তো সেদিন তোমার, আমি বললাম তুমি তো বিশ্বাস করলা না এটা এরকম এরকম, তা বাবা তো ই নিতে পারে নাই। 3 দিন হাসপাতালে মা, আব্বু আমার বিচার ধরে বলে তোর মা তো মারা গেছে। আমি এটা শুনে একেবারে তখন অনেক শক হয়ে গেছি। তারপরে মার লাশ নিয়ে আমরা আসলাম, মাকে নিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়।
আচ্ছা,
তারপর সবাই ঠিক করে যে এত রাত তো লোক বল অভাবের কারণে সেদিন আর দাফন হয় না, পরের দিন করবে বলে আর কি ডিসাইড করে,
পরের দিন দাফন করবে।
হ্যাঁ, এই রাত্রে একটা ছোট একটা আর কি আমার ইয়ে হয়ে গেছে, আমি তো আস্তে আস্তে তখন ছোট ছিলাম, ঘুমিয়ে পড়ছি।
আচ্ছা,
ঘুমার পরে রাত্রে আমি স্বপ্নে দেখলাম যে মা আমাকে বলছে, রাজু তোর তোর ওই জায়গায় থাকলে ভালো লাগবে না, পড়াশোনা তো আর ভালো লাগে না, তুই আমার সাথে আসার পর চল তোর ওই জায়গায় পড়াশোনা করতে হবে না, আমরা দুজন আনন্দে থাকবো। তখন
আপনি স্বপ্নে দেখছেন?
স্বপ্নে দেখছি, আর আমার ফ্রেন্ড একটা আছে জসিম করে নাম, ঠিক আছে, তখন ওই স্বপ্নে আমাকে আর কি ডাকছে, রাজু আয় খেলে গা চল। তখন আমি মানে বললাম মা আমি যাবো পরে যাই, আমি জসিমের সাথে খেলতে যাবো। এই কথা বলার পরে মা আমার উপরে রাগ করা জোর একটা চড় মারলো, চড় মারার পরে আমি চিৎকার করে উঠে গেলাম।
চড় মারার পরে আপনি চিৎকার করে আপনার ঘুম হয়ে?
হ্যাঁ, ঘুম থেকে উঠে যাই। উঠে যাওয়ার পরে সবচেয়ে যেটা, এই যদি এটা স্বপ্নই হতো ঠিক আছে, আমার গালে কোনো স্পট থাকতো না, মাঝে মানে থাপ্পড় মারছিল গালে, 4 আঙ্গুলের স্পট ছিল। আর এমনকি তখন আমরা যে আর কি কোনাবাড়ির যে ইটা ছিলাম, ঠিক আছে, এই যে অনেক
আপনার ওই গালের দাগ কি সবাই দেখেছে?
অনেক 90% লোক আর কি, আমার মাকে তো
যারা ছিল বাড়িতে সবাই দেখেছে,
সবাই দেখেছে, সবাই দেখেছে আর কি, রাত্রে কমপক্ষে 20-30 জন ছিল।
আচ্ছা,
আর কি তারা সবাই দেখেছে। তারপরে আমার দাফন টাফন হয়ে গেল, এরপর আর কোনো সমস্যা হয়নি।
এর পরবর্তীতে আপনি এই ধরনের কোনো স্বপ্ন যেখানে তাকে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে বা ভগবান জানানো হচ্ছে
এ ধরনের কিছু আর কখনো ঘটেনি?
না, এরকম আর কখনো।
আচ্ছা, আমাকে একটু বলবেন কি যে ওই জানালাটা, যেই জানালাতে আপনার মা হঠাৎ হঠাৎ খুলে যেত থাকাকালীন, ওই জানালাতে আর কোনো ধরনের কোনো কিছু কি দেখেছেন, কিংবা ওই জানালাটা আবার খুলে গেছে কিনা?
মারা যাওয়ার পর, যেদিন মারা যায় তার দুদিন পরে আমি যে বিক্রমপুর চলে আসি আমার পূর্ব বাড়িতে,
এখানে চলে আসা,
আর কোনোদিন ওই বাসায় আমার
ওই বাসায় যাওয়া হয়নি। আসলে ওই বাসায় থাকলে হয়তো বা বোঝা যেত ওই জানালাটাতে আসলেই কি কিছু ছিল কিনা।
ওই বাড়ির সম্বন্ধে একটি আব্বু বলেছিল যে আমরা যে বাসাটায় থাকতাম এটা নাকি আগে একটা কবরস্থান ছিল।
আচ্ছা, মানে কবরস্থানের উপরে বাড়িটা করা হয়।
হ্যাঁ,
আচ্ছা, ওকে ওকে, যাই হোক। আসলে কি বলবো, একটা জিনিস আজকে বুঝতে পারছি যে স্মৃতি অনেক রকম হয় রে, অনেক রকম হয়। যাই হোক,
এবং আমরা দুইজনের কাছে এই ঘটনা কিন্তু খুব কাছের মানুষজনকে খুব
বলতে কি যে খুবেরও একটা লিমিট আছে। আজকে যেভাবে শুনলাম যে একজন সন্তান তার মায়ের ওই রূপটা দেখলে, তুই একটা জিনিস চিন্তা কর, একটা মানুষের মানসিক অবস্থা যে তুই এমন একটা পজিশনে আছিস যে তোর মাকে দেখলে তুই ভয় পাচ্ছিস, কিন্তু তোর মাকে ছেড়ে কিন্তু তুই যেতে পারবি না।
একটা জায়গায় আছে যে যেখানে একদম নিশ্চিন্তে নির্ভাবনায় যাওয়া যায়,
সিকিউর প্লেস একটা সন্তানের জন্য হচ্ছে তার মায়ের কোল বা তার মায়ের কাছে। সেখানে যদি মাকেই ভয় পেতে হয় কোনো কারণে, ইটস রিয়েলি স্যাড অ্যান্ড ভেরি হরেটিক, যথেষ্ট ভয়ের একটা ব্যাপার। যাই হোক রাজু ভাই, এরকম আর কোন ঘটনা কি আপনার সাথে কখনো ঘটে?
হ্যাঁ, এরকম আরেকটা ঘটনা আছে।
আরো একবার বিরতির সময় হয়ে গেল। ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে দর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদের কি বলছি, দর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না, এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম। অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি, সেখানে হর হামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না, তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র 4 মিনিট পরে আবারও ফিরে আসব, আশা করছি আমাদের সাথেই থাকবেন। যারা দর্দ উপভোগ করছেন তাদের জন্য আরো একবার বলে দিই দরের রেসিপিটি। একলা ঘর, অন্ধকার, শুনশান নিরবতা, রেডিওর একেবারে চমৎকার সাউন্ড, যদি সম্ভব হয় তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশে হন্টেড প্লেস ভিত্তিক প্রথম এবং একমাত্র ভৌতিক রেডিও অনুষ্ঠান ডর। আমরা ঠিক সেই জায়গাটিতে আবারও ফিরছি যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তার আগে বলে নিই প্রিয় শ্রোতা, ডরের ফ্লেভারটুকু পেতে হলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2।
আমরা চারজন ফ্রেন্ড, আমি, সুজয়, সুলভ, সালমান, মিললাম পাঁচজন টোটাল আর কি। এটা হলো আমাদের গ্রাম কচুগুড়া, কচুগুড়া গ্রামের সাথে হলো মধুকুড়া গ্রাম।
আচ্ছা,
সেই গ্রামে ওই জায়গায় আমরা আর কি দুইটা বাসা পরে একটা লোক আর কি মারা গেছে রোড
অ্যাক্সিডেন্টে,
লাশ নিয়ে আসছে। আমাদের ওই জায়গায় আবার নিয়ম হলো সারা লাশ রাখে যে পর্যন্ত মানুষ না আসে, আদিবাসী নিয়ম আর কি,
আদিবাসীদের এই নিয়ম,
খ্রিস্টানদের, যে পর্যন্ত মানুষ আর কি রিলেটিভরা না আসে তার সে পর্যন্ত আর কি দেয় না।
মোটামুটি সব ধর্মে সব জায়গাতে আছে।
তো ওই সেটা আমরা দুই বাসা পরে ওই জায়গায় আমি আর কি আমরা পাঁচজন আর কি সালমানের আত্মীয় লাগে, আমার ফ্রেন্ড এর আত্মীয়, তারপর ওই বললো চল আমরা আজকে সারা রাত জাগি। আমরা ঠিক করলাম ঠিক আছে চল, সবাই বসে কাঠ খেলতেছি এমন টাইমে অনেক রাত্রে লাশ আবার আসার, লাশ আছে খুলনা থেকে,
মানে অ্যাক্সিডেন্টটা খুলনায় হয়েছিল।
জি, কাঠ খেলতে খেলতে রাত একটা দেড়টা বাজবে, তখন একটা লোক আসলো, ডাক দিল সালমান দরজাটা খোল আমি সাবান নেবো। সালমান দরজা খুললো, দরজা খোলার পরে ওই একটা অন্য মানুষকে শুরু করে দিল, বলে শয়তানের আর কি মরা মানুষের গন্ধ, মরা মানুষের গন্ধ বইলা আর কি ঝাড়ু দেওয়া এক এক জায়গা বাইরে যেতেছে
কি
সালমান।
আচ্ছা,
আর কি যখন গেটটা খুলছে তখনই
গেটটা খোলার পরে কাউকে দেখেনি
না আর কি, শুধু বলতেছে মরা মানুষের গন্ধ এটা বইলা ঝাড়ু দেওয়া বাইরে যেতেছে।
আচ্ছা, একটু ক্লিয়ার হই আমরা। হ্যাঁ, প্রথমত আপনারা কাঠ খেলছেন, কাঠ খেলতে খেলতে হঠাৎ করে দরজা নক করে বলে যে সাবান নেবে, তাই তো? তারপরে আপনারা যেই রুমে ছিলেন ওই রুমে কি দরজা?
হ্যাঁ, ওই রুমে দরজা।
এবং আপনারা যখন সালমান দরজা খুলেছে আপনারা কি কাউকে দেখেছেন?
না, কাউকে দেখিনি।
আপনারা কি কোন রকম গন্ধ পেয়েছেন?
না, এখানেও একটা ই আছে যে গন্ধটা আমরা পাইছি, সবাই পাইছি, আমরা পাঁচজন যে ছিলাম পাঁচজনই পাইছি, কিন্তু সবাই ম্যাক্সিমাম এক সেকেন্ড বা হাফ এক সেকেন্ড সময় ডিফারেন্ট,
মানে হঠাৎ করে নাকে লেগে চলে গেছে। তারপরে কি করেছেন আপনারা ওই সময়?
সবাই সেদিন আর কি
ওই, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে দরজাটা খোলার সাথে সাথেই কি আপনার ফ্রেন্ড সালমানের ওই রিয়াকশনটা হয়? সাথে সাথেই সেটা বলা শুরু করে কে বা কারা, কিছুই আপনাদের সাথে কোনো আলোচনা সে করেনি?
আমরা সবাই হতভম্ব হয়েছিলাম। তারপরে আর কি একজন একজন করে বলতেছে এই তো, ওই যে আসলে তো মরা মানুষের গন্ধ, মরা মানুষের একটা যে লাশ নিয়ে আসলে কিন্তু একটা গন্ধ থাকে সেই গন্ধটা। তারপরে লাস্টে গিয়ে আমি পাই, তখন পাওয়ার পরে আমি একটু ভয় পাই কি ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হলো দুইটা বাড়ি পরে, ঠিক আছে, উল্টা দিকে লাশের গন্ধ তো আসাটা সম্ভব না, ঠিক আছে। তা আসার পরে আমরা সবাই মোটামুটি ভয় পাই। পরের দিন কবর দেয়, কবর দেওয়ার পরে
ওই দিন রাতে আর কিছু ঘটেনি
না, ওই রাত্রে কিশোর ঘটে
আমার ফ্রেন্ড সালমান,
সালমানও কি স্বাভাবিক
ছিল?
স্বাভাবিক ছিল। তা পরের দিন কবর দেওয়ার পরে আমাদের একটা ক্লাব ছিল আর কি, ক্লাব বলতে কি একটা ফার্মের মুরগির ই ছিল, খামার ছিল, সে জায়গায় মুরগি আর রাখে না। তা আমরা সুজয়ের বাড়ি আমরা একটা ক্লাব হিসেবেই চালাই। তারপরে ওই জায়গায় আমরা রাত্র কাটাই, মজা করি। তারপরে সেদিনের মতো আমরা সবাই আসছি যে সুজয়ের ঘরে থাকবো চারজন। শুইলাম, শোয়ার পরে সালমান বললো আচ্ছা আমি দোকানে যাই তোরা থাক। তো সালমান দোকানে গেলো, আরেকটা জিনিস বলা হয় নাই, আমরা যেই আর কি খামারটায় থাকবো এর সোজা কবর, আর কবরে মোমবাতি জ্বালানো ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে, আমাদের রুমে যে শুয়ে থাকি রুম থেকেও দেখা যায়।
মোমবাতি জ্বালানো মানে
কবর,
নতুন কবর হয়েছে সেখানে মোমবাতি জ্বালিয়ে রেখেছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি মোমবাতি দেখা যায়, আর আমরা তো যে ফার্মের ইয়ে থাকি নেটের বেড়া, বাড়ির সবকিছু দেখা যায়। তারপরে সালমান দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে
কটা বাজে?
নয়টা দশটা।
আচ্ছা আচ্ছা,
আর গ্রামের নয়টা দশটা
আমি যথেষ্ট রাত।
তারপরে সালমান যখন আসতেছে তখন দেখে একটা লোক দাঁড়ায় আছে, ঠিক আছে, মাথা নিচের দিকে তাকায়।
কোথায় দাঁড়িয়ে আছে?
কবরটা থেকে পাঁচ হাত দূরে, ঠিক আছে, আর কবরটা হলো রাস্তার সাথে সাথে বাসযান, ঠিক আছে।
আচ্ছা, ওটা কি কোনো কবর স্থান নাকি স্পেসিফিক কারো কবর?
স্পেসিফিক।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তারপরে ওই যে একজন দাঁড়ায় আছে, তারপরে মাথা নিচে গোটা, তারপরে ওই সালমান তো একটা পাত্তা দেয় নাই। আর আমাদের ফ্রেন্ড সার্কেল একটু সবাই একটু সাহসী টাইপ,
মানে একটু আপনারা একটু ড্যাম কেয়ার ভাবে চলাফেরা করা আর কি, বুঝতে পেরেছি।
তারপরে ওই অরমতে আসছে, আসার পরে যখন সামনাসামনি এসেছে আর কি ওরা বলতেছে কি রে কাকা রে দেখোস না সালমানের কাকা লাগে, ঠিক আছে। তারপরে ওই তাকাইছে, তাকে ওই চিৎকার দিয়ে ওই জায়গায় শেষ না।
কেন কাকা তার ডাক দিয়েছেন যে কয়েকদিন আগে যার মৃত্যু হলো সে
কালকে যে মারা গেছে আর কি, কালকে যে আর কি কবর দেওয়া হয়েছে।
ও, আপনারা যেই লাশটার জন্য অপেক্ষা করছিলেন?
জি, সে আলাম আর কি তার নাম, ঠিক আছে। আমরা সবাই এখন অতটাও ভয় পাইতেছি, তারপরে আমার একটা ফ্রেন্ড আছে মিললাম, ওই আবার একটু জেদি টাইপ বেশি, ওই বলতেছে ধর কি হইব, এটা সালমান রে পাইছে দেখে কি আমার হইব নাকি, আমার কিছু হইব না, তারপরে ওই থাকবোই, তারপরে আমরা বললাম না থাকতে হইব না চল জায়গা, তারপরে আমি সুজয় আমরা দুজন আইসা করলাম, ঠিক আছে মিললাম
একা
একা, আবার অনেক এই
দুঃসাহসী বলা যায়
আপনাদের দর ওই একা শ্মশানে বসে শুনে এত সাহসী ছিলেন,
শ্রোতা হলে এমনই হওয়া উচিত।
তারপরে ওই শুয়ে রয়েছে আর কি আমাদের স্প্রিং স্প্রিং বেডে শুয়ে রয়েছে, মোমবাতির আলোটা দেখা যায়, ঠিক আছে, তো হঠাৎ করে ওই রাত্রে একটু কেমন যেন ঘুমাইয়ে গেছে অনেক রাত্র, দেখাই শুয়ে রয়েছে, তো তাকাই দেখে কি কবর থেকে কে জানে আর কি আস্তে আস্তে করে বাইর হইতেছে, তাকাইলো অনেকক্ষণ
মানে মোমবাতির আলো দেখতে পেয়েছে,
মিললাম দেখছে, ঠিক আছে মোমবাতির আলো একটা শেষ
নিবু নিবু
নিবু, মিলাল তাকিয়ে আছে, তাকায় থাকতে হঠাৎ করে দেখে কি যেন ফাঁস করে লাদ্দে উঠলো, ঠিক আছে লাদ্দে দুইটা লাদ দিয়া ওই যে বেডে থাকে এই বেডের স্প্রিং এ দিতে একটা পানা দিল, আর একটু ওই সাইড আর কি অপোজিট সাইডে যে আর কি বেড়াটা আছে সে বেড়াটা ভেদ করে বেরিয়ে গেছে,
আপনার ফ্রেন্ড কে পাস করে বের হয়ে গেল, আপনার ফ্রেন্ড যেই বেডে শুয়েছিল সেই বেডে একটা পা রেখে সে জাম্প করে অপোজিটের বেড়া দিয়ে বের হয়ে গেল, ওই ছায়াটা
এটা দেখা ওর অবস্থা পুরোপুরি সিরিয়াস, ওই কোন মতে ওই বিয়েতে উঠা তারপরে ওই সিগারেট খায় কোনো মতে সিগারেট জ্বালাইতে চেষ্টা করছে সিগারেট জ্বালাইতে পারে না, বাড়িতে জোর দিল, বাড়িতে জোর দেওয়ার পর এই থেকে বাড়ি ডিস্টেন্স মাত্র 3 মিনিট, বাড়ির সামনে যেয়ে ওই সেন্সলেস হয়ে গেল, ওই ওর মা কি হয়ে যায় না একটু শব্দ পেয়া বাইরে হয়েছে, বাইরে দেখে নিলাম
ছেলে পড়ে আছে,
ছেলে পড়ে আছে একেবারে সাদা ফ্যানা টেনে ই করা, তার যাই হোক ওকে ই করলো চিকিৎসা করলো, চিকিৎসা করার পরে সুস্থ হইল, তার আর আমরা যে করে ফ্রেন্ড ছিলাম সুলভ আমি আমাদের ভিতরে একটা জিনিস ই পাইছি যে আমরা অনুভব করতাম আমরা প্রথম দিন যে সেন্টটা পাইছি সেই সেন্ট আমরা মাঝে মাঝে পাই আর কি রাতে যখন শুই,
এখন আপনার মাঝে মাঝে ওই স্মেলটা পান,
এখন না আর কি ওই টাইমে 2012 সালটা আর কি মাঝে মাঝে পাইতাম স্মেলটা, খুব ভয় পাইতাম।
আপনার কি হ্যালুসিনেশন ওয়ার্ডটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে?
আছে কিন্তু ওটা অনেক ডিফারেন্স, কারণ রাতে যখন আপনি শুয়ে থাকবেন 3-4 জন মানুষ থাকলে, ঠিক আছে ওরা কেউ পাচ্ছেন আপনি পাচ্ছেন হ্যালুসিনেশন তো তাহলে হবে, কিন্তু আপনার সাথে যদি আরো 2-1 জন পায়
সেটাতে যেটা হয় যে আপনার পাশের মানুষটা বা আপনার পাশের মানুষগুলো যে জিনিসটা দেখতে পাবে বা শুনতে পাবে বা ঘ্রাণ পাবে একটা পর্যায়ে আপনিও মানসিক ভাবে সেই ঘ্রাণ পেতে শুরু করবেন। আপনাদের সাথে এটা ঘটছে বলে আমার মনে হয় না, আপনাদের সাথে এটা ঘটেনি, কারণ আপনারা যথেষ্ট সেন্সিবল ভাবে প্রত্যেকটা মানে জিনিস অবজার্ভ করেছেন এবং এক্সপ্লেইন করেছেন, বাট আমি শ্রোতাদের জন্য বলছি অনেক ক্ষেত্রে এরকম হয়। আর কি কোনো ধরনের কোনো কিছু কি আছে?
হ্যাঁ আছে, আমার ঘর সম্পর্কে বলি, যারা আর কি যে কলমান্দাবাসী আছে আর কি কচুগুড়া যদি জানতাম আমার ঘরটা দেখলেই বুঝতে পারবেন,
কোথায় এটা?
কচুগুড়া গ্রাম আর কি আমার গ্রাম,
নেত্রকোনা,
নেত্রকোনা অনেক পুরাতন গ্রাম, 1970 সালের হবে, তো আমাদের ট্রেনের ঘর এখানে, এই ঘরের নিয়ে অনেক স্টোরি আছে, আমাদের এই ঘরটা কিরকম জানি আপনি যদি ঢুকেন না, আপনি যে ঢাকা থেকে গেছেন আপনি যখন আমার রুমটা প্রবেশ করবেন আপনার গাটা আপনিটাই ছমছম করবে,
কেন সেটা
মনে করেন আমার ঘরটা সবসময় অন্ধকার থাকে, একটা জানলা আছে এটা খুললেও ঘরটা পুরো পুরো আলো হয় না,
কেন এটা কি কোনো ঝোপঝাড়ের ইয়েতে করা আশেপাশে ঝোপঝাড়?
হ্যাঁ আশেপাশে অনেক ঝোপঝাড়,
আচ্ছা
ঘরটা এখনো সেই আগের মতোই, আগের কি অনেক আগের মতোই রয়ে গেছে, আর এই ঘরে আমার এই ঘরে সবচেয়ে আর কি বড় একটা ই সাংসারিক, আপনারা বুঝবেন কিনা জানি না, সাংসারিক মানে একটা ধর্ম আছে যারা গাছ টাছ পূজা করে আর এই গাছেতে এই বলি দেয়, ঠিক আছে
এটা বলি দেয়, এটা কি মানে আদিবাসীদের মধ্যে কি আছে এই জিনিসটা?
হ্যাঁ হ্যাঁ এখন অনেকটা কমে গেছে এই গাছটা
আর কি, মানে আমি আসলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, তারা কি গাছকে উপাসনা করে?
হ্যাঁ হ্যাঁ গাছকে উপাসনা করে, এবং ওই গাছের গোড়ায় যে ছাগল
ডিজিটাল যুগ, তুই তো আর মানে মানুষের বিলিফটা তো এখনো আর ওইভাবে পাল্টে যায় নাই, হয়তো ধীরে ধীরে যাচ্ছে। এখন এটার মধ্যে যদি কোন বিশ্বাসের সাথে যদি রিলিজিয়ন যুক্ত হয়ে যায়, সেখানে তো তুই হুট করে আর এটা পাল্টে যেতে পারে না। এখন এই বলি প্রথাটা আদিবাসীদের মধ্যে আমরা এই যে শক্তির বিভিন্ন রূপ বিভিন্ন ধর্মে চিন্তা করা হয়েছে, হিন্দু ধর্মেও এই কিছু বিষয়গুলো রয়েছে। তো এখানে শক্তির বিভিন্ন রূপের হিসেবে বিভিন্ন গাছের পুজো করা হয়ে থাকে আদিবাসীদের মধ্যে। এখন সেটা অনেকটাই কমে গেছে।
যাই হোক, যাকে গাছটার কথা বলছিলাম, ওরকমই দুটা গাছ দিয়ে আমাদের যে টিনের ঘরটা, আমাদের ঘরটা আর কি ওই কাঠ দিয়ে তৈরি, যে দেবতার উদ্দেশ্যে আর কি যে বলি দেওয়া হতো যে গাছে,
মানে যেই গাছগুলোকে দেবতা মেনে তার উদ্দেশ্যে বলি দেওয়া হতো,
ওই গাছগুলির সামনে বলি দেওয়া হতো, ওই গাছের কাঠ দিয়ে আপনাদের ঘরটা বানানো হয়েছে। ওকে,
তারপরে আর কি ফার্স্ট স্টোরি হলো এই ঘর নিয়ে আর কি। আমি নানি মারা যাওয়ার পরে দেড় বছর হবে, দেড় বছর পরে আর কি আমার মাসি একদিনকে শুয়ে আছে রাত্রে, হঠাৎ ঘুম ভেঙে দেখে আমার নানি আর কি আগুন আর কি গ্রাম দেশের বুড়ির আর কি তারা যে কাঁথার ভিতরে ছাই নিয়ে আর কি কয়লা নিয়ে
তাপ নেওয়ার জন্য শীতকালে এই কাজটা করে থাকে।
হ্যাঁ, ওকে। তারপরে অনেক রাত্রে আমার মাসির ঘুম ভাঙলো।
আচ্ছা, সেই ঘরের ভিতরে?
হ্যাঁ হ্যাঁ, সেই ভিতরে শুয়ে আছে অনেক রাত্রে আর কি আমার মাসির ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখে তার মা আর কি একটা মাটির পাত্রে আগুন নিয়ে আর কি আগুন তাপাচ্ছে। এটা দেখে তার মা কে ইমোশনাল হয়ে পড়লো, গিয়ে তার মাকে ছুইলো, ছোঁয়ার সাথে সাথেই সে ভ্যানিশ ভ্যানিশ
আগুন তাপাতে তাপাতে উনি ভ্যানিশ হয়ে গেলেন।
হ্যাঁ, ভ্যানিশ হয়ে গেলেন। আর তখনই আমার আর কি মাসির আর কি বললো যে তার মা দেড় বছর আগে মারা গেছে, এবং এই ঘরে এবং যে জায়গায় তাপাত ছিল সেই জায়গাটা তার লাশটা ছিল,
মানে সে ওই জায়গাটাতেই মৃত্যুবরণ করেছিল দেড় বছর আগে।
দেড় বছর আগে
আপনার মাসি হঠাৎ করে তাহলে ঘুম ভেঙে ওনাকে দেখে ভয় পেয়ে যাওয়ার কথা
আর কি।
গ্রামের মধ্যে মানে ঘুমের মধ্যে হয়তো ইলিউশনের মধ্যে চলে গেছে, আমি ভাইয়ের কাছে আমরা যেটা শুনেছিলাম,
হ্যাঁ,
যে ঘুমের মধ্যে হয়তো ওইভাবে ইয়ে করা হয়
মোহ আর কি।
আপনার নানির মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু ছিল?
হ্যাঁ, স্বাভাবিক ছিল।
আচ্ছা আচ্ছা।
আর এই ঘরের ভিতরে আমার যে স্টোরিটা, তখন চায়না ফোন আর কি নতুন বাইরেছে যে অডিও গান।
আচ্ছা,
ঠিক আছে। আর আমাদের বাসায় তখন এখনো কারেন্ট নাই আর তখনও ছিল না, আমরা ব্যাটারিতে চার্জ করি ফোন, তাই ব্যাটারিতে চার্জ করলে বেশি একটা চার্জ টিকে না,
থাকে না।
তাই আর কি আমি ফোনের ভিতরে চার্জ লাগাই না, ফোন রেখে গান শুনতেছি। গান শুনতে 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 দুপুরে এটা একটা ফুল দুপুরই হবে, এমনকি আমি অস্থির ভাবে আমার ঘুম ভেঙে গেল, কেমন লাগছে আর কি। ঘুম ভাঙার পরে আমি যখন চোখ মেলে তাকাই, এটা মানুষকে কিভাবে বললো আমি বুঝতে পারছি না আর কি, যারা এসব না দেখে তাদের না দেখাটা খুব ভালো আর কি।
দেখেছেন?
আমি যখন তাকিয়ে দেখি আমার 8 ইঞ্চি দূরে হবে, আমার ফেস টু ফেস 8 ইঞ্চি দূরে হবে একটা মহিলা আমার দিকে তাকিয়ে আছে, যার গায়ের রং সবুজ কালো একটা মিক্স হলে যেরকম হয়, আর চুলগুলো এলো আর কি খোলা কি লম্বা অনেক ইয়ে হয়েছে, আর দুই হাত ছড়ে আমার চেহারার দিকে তাকিয়ে আছে। দেখার পর আমি ভীষণ ভয় পেলে আমার হাত পা কাঁপা শুরু করে দিল। আমি বলতেছি আমার যদি আমার তো আজকে মেরা ফেলবে, আমি তো শেষ। তা চোখ বন্ধ করতেছিলাম, চোখ তো বন্ধ হয় না, তারপর অনেক কষ্টে চোখ বন্ধ করতে পারলাম। তো বন্ধ করতে পারলাম মানে হালকা থেকে গেল। তারপরে আবার তাকাইলাম, তাকানোর দিক তখনও আছে। তারপর আবারও আমি শুল হাত পা কাঁপছে, আমি শুধু বলতে আজকে আমি শেষ, আমি তো আর পৃথিবীতে নাই, কারণ সে যেভাবে আছে এভাবে আমাদের ধরলেই আমি শেষ। কতক্ষণ পরে আবার তাকাইলাম যখন, আর চোখ বন্ধ করে আবার যখন তাকাইলাম, দেখি নাই সে ভ্যানিশ। ভ্যানিশ হয়ে যাওয়ার পরে আমার মনে একটু ভয় পেলাম, তা আমার আবার একটু ই আসলো, কোথা থেকে আসলো একটু যাই দেখি কি হয়।
কিউরিওসিটি অনেক বেশি, কৌতূহল অনেক বেশি।
তারপরে আমি ওই জায়গাটায় গেলাম। তা ওই জায়গায়?
কোন জায়গাটায়
আর কি? আমার চোখের ওই সাইডে আর কি, আমার বড় রুমে আর কি যে ঘরটার ভিতরে ওই চৌকিটা পাতা, ওই চৌকির ওই সাইড থেকে আর কি লাস্ট সাইড থেকে আমার পাঁচই জায়গায় রাখা ছিল, সেই জায়গায় বেঁকে এসে সে আমার ফেস টু ফেস ছিল।
মাই গুডনেস, মানে তার পা কি তাহলে খাটের? আপনার সম্বন্ধে কি ধরতে পারছিস ব্যাপারটা?
আমি ব্যাপারটা বুঝি নাই পুরোপুরি।
ব্যাপারটা আমি তোকে বলি, একটা চৌকি যথেষ্ট বড় হয়, ওই চৌকির পা একদিকে ওনার পা ছিল রাজু ভাইয়ের, ঠিক আছে, এবং ওই পা যেখানে সেখানে ওই মহিলাটা দাঁড়ানো, ওই মহিলাটার পাও সেখানে খাটের উপরে না, খাটের নিচে, রাইট? সেখান থেকে ব্যাকা হয়ে এসে মুখোমুখি দাঁড়াতে হলে তার শরীরের সাইজটা কতটুকু হওয়া লাগে একটু চিন্তা কর।
ওকে,
জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমরা তো হঠাৎ করে একটা কিছু শুনি, শুনে অনুভব করার আগেই ভাবি যে না, ভয়ের কোনো ব্যাপার নেই। বাট এই ব্যাপারগুলো কিন্তু মাথায় আসে না। যেমন একটা কথা একদিন তোকে বলেছিলাম, একজন লোক প্রায় 3 থেকে 4 মিনিট একজনের সাথে গল্প করে গ্রামে গিয়ে, জানালা খুলে গল্প করছে, জানালা খুলে হঠাৎ দেখে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, মানে 8-9 বছর বয়স হবে। তার সাথে অনেকক্ষণ, মা তুমি কি করো, কেমন আছো, ইত্যাদি প্রশ্ন করছো, এখানে কি করছো, তোমার বাসা কোথায়, ওই গাছের ওখানে থাকি আঙ্কেল, এসব বলে টলে যখন সে গেটটা আটকায়, তারপর তার মনে হয় যে সে গ্রামে হলেও একটা দোতলা বাড়ির উপরে আছে এবং ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, তাহলে মেয়েটা কোথায় দাঁড়িয়ে গল্প করছিল। থিংস হ্যাপেন ম্যান, থিংস হ্যাপেন। যাই হোক, ওই গল্পতে না যাই, তারপরে আপনি কি করলেন, বিছানা থেকে উঠে আপনি কোথায় গেলেন?
ওই চোখের জায়গাটা গেলাম, যার পরে দেখি কিছু নাই, তারপর পরে আমি রুম থেকে বের হব। তখন মনের ভিতরে একটা ভয় হয়ে লাগছে, ভাবলাম দৌড় দিয়ে বের হই। দৌড় দিয়ে যখন বের হতে চাইলাম, তখন একটা কিরকম যেন একটা বাতাস আর কি, গরম, এরকম বাতাস স্বাভাবিক না, একটা গরম বাতাস আমার শরীরে লাগলো। লাগার পরে তারপর মাসিকে বললাম, তারপরে সে বললো আচ্ছা ঠিক আছে, তুই যে লবণ পানি, লবণ আর ই লোহা গরম করে পানি খা। ঠিক আছে, আমি খাই, গোসল টোসল করলাম, বিকালবেলা খেলতে চলে গেলাম, খেললাম টেললাম। আমার রাতে যখন আসছি, আমার এসব কোনো কিছু মনে নেই, আমি শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে রাতে আমি স্বপ্ন দেখলাম এটাকে, এটাকে দেখার
সেম চেহারা,
এই সেম চেহারা, আর সে আমাকে ভয় দেখাইতেছে, এরকম আর কি স্বপ্ন দেখলাম। সে একজায়গায় দাঁড়িয়ে আর কি চুল এলোমেলো হয়ে আমাকে দেখে হাসছে, আর আমি কেন জানি আর কি গুটি হয়ে বসে আছি ভয়ে। এটা আর কি স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখার পরে আমি ওই ওই থেকে আমার জ্বর শুরু, 8-9 দিন হবে জ্বরটা। তার সবচেয়ে জ্বরের যে একটা আমার এই জ্বরটা হলো দুপুরে, যে টাইমে তাকে দেখছি এই টাইমে দুপুর 12টা থেকে 1টা প্রচন্ড শরীর ই থাকে, জ্বর থাকে।
এরপর আর দেখেছেন
না? এরপর কিছু না, পরে ইন্ডিয়াতে নিয়ে গেল আমাকে একটা কবিরাজের কাছে, তার কাছে সবকিছু খুইলা বললাম, পরে গিয়ে এখন থেকে সুস্থ।
ওই কবিরাজ কি বলেছিল এই মানে এই এক্সিস্টেন্সটা সম্পর্কে, যে আপনি আসলে কি দেখেছিলেন
আর কি? যে আমাদের যে ঘরটা যে গাছ দিয়ে বানানো হয়েছে, ঠিক আছে, সেই গাছে বাস করতো আর এখনো করে, কিন্তু এখন আর কি সে ওরকম কাউকে আর কি ক্ষতি করতে চায় না, ক্ষতি করবেও না, সে থাকবে এরকমই আর কি।
তার বাসস্থান কেটে আপনারা বাসস্থান বানিয়েছেন বলে সে সেইটাকে নিজের বাসস্থান বানিয়ে নিচ্ছে,
এবং বলা যায় দুজনের বাসস্থান এখন একই জায়গায়,
একই জায়গায়।
আচ্ছা রাজু, যাই হোক, আমি আপনাকে বলি, আপনার বলার ধরনে মনে হচ্ছে আপনার কি ধারণা যে used to be possessed in those times, ওই সময়গুলোতে আপনি possessed থাকতেন বলে আপনার মনে হয়?
হ্যাঁ, possessed থাকতাম এরকম মনে হয়। আর কি আমি খুব চিৎকার চেঁচামেচি করতাম আর কি, কান্না করতাম জ্বরে, মাথা আমার ব্রেনটা অন্যরকম হয়ে যেত আর কি। সে কয়েকটা দিন দুপুরের 1 ঘন্টা আর ওই রাত্রে ওই টাইম শরীর অনেক গরম থাকতো, অনেক হেভি টেম্পারেচার।
এখানে কিছু ব্যাপার আছে রাজু ভাইয়ের ঘটনাগুলো থেকে, বেশ কিছু ব্যাপার এর সাথে সিমিলারিটি পেয়েছি আমি। হ্যাঁ, ফর এক্সাম্পল, আমি হয়তো খেয়াল করেছি, রাজু ভাই নিজেও, সবাই খেয়াল করেছি, সুমনও খেয়াল করেছি, যে আমি ভাষা নিয়ে একটা প্রশ্ন করেছিলাম যে সে কি অন্য ভাষায় কথা বলতো কিনা। এই ব্যাপারটা কিন্তু কি বলবো, মানে যখন মানে স্যাটানিজম বা কি বলবো, যখন পজিশনের ক্ষেত্রে আসে, তখন এই ব্যাপারটাকে খুব গুরুতরভাবে ধরা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যা বলছে একদম পিওর বাংলাই বলছে কিংবা পিওর ইংলিশেই বলছে, কিন্তু একেবারে আমরা যদি ক্যাসেট প্লেয়ারে আগে আমরা রেকর্ডিং চালাতাম না, সেটা যদি উল্টা বাজতে শুরু করতো তাহলে এক ধরনের শব্দ আসতো, রাইট? আমরা কিন্তু কিছু বুঝতাম না। তো অনেক সময় দেখা গেছে ওভাবে রিভার্স ক্যাসেটটা চালালে, রেকর্ডিং করার পরে রিভার্স যখন চালানো হতো, তখন সব বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, যে কথা বলছে নর্মাল কথাই বলছে, সব কথাই বলছে, কিন্তু উল্টো করে বলছে। এবং অনেকে দেখা যেত যে এমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে কথা বলার সময় যে ল্যাঙ্গুয়েজের ধারে কাছ দিয়েও সে কখনো যায়নি, ওই ল্যাঙ্গুয়েজ সে জানে না, অথচ কিভাবে বলতে পারলো। এটার এক্সপ্লেনেশন 50% করা যায় মানসিকতা থেকে। মানসিক একটা রোগ আছে যেটার নাম হচ্ছে স্কিজোফ্রেনিয়া। সেই স্কিজোফ্রেনিয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গেলে মাঝে মাঝে এই ধরনের ব্যাপার হয়। ইভেন স্কিজোফ্রেনিয়ার যে রোগীরা, তারা ঘুমের মধ্যে এতটাই অস্থির স্বপ্ন দেখে, এতটাই অস্থির স্বপ্ন দেখে যে তাদের মানসিক জোরের কারণে আশেপাশের ছোটখাটো কাগজপত্র বা মার্বেল জাতীয় কিছু থাকলে, এই ওজনের আর কি বোঝাতে চাচ্ছি, এগুলো একা একা নড়াচড়া করে। মানুষের মনের জোর, মানুষের ব্রেনের শক্তি আসলে যে কত,
রাইট? কিছু কিছু মানে বিষয়গুলো শুনলে অলৌকিক মনে হবে যে এমন কিছু ঘটনা আছে, হয়তো অনেকে টিভিতেও দেখেছেন, এমন কিছু মানুষ আছে জাস্ট শুধু তাকিয়ে থেকে তিল বাকিয়ে ফেলে,
রাইট? ইট ইজ পসিবল। এটা হচ্ছে মানুষের মনের জোরের ব্যাপার। যাই হোক, এক্সপ্লেইন করতে গেলে অনেক কিছুই এক্সপ্লেনেশন আছে, আবার এই সব এক্সপ্লেনেশন পার করি তারা নর্মাল ঘটনাগুলো ঘটে।
তোমার মানে ভয়,
আমন্ত্রণ আরো একবার।
যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। দৌড় অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অভিভৌতিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি তিন চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলোতে আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম জাহান্নের জায়গাটিতে বসে এই দরটি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান এবং আমি তো আছি। আর আমাদের সঙ্গে আছে চারজন বন্ধু, জীবনের গল্পগুলো যারা তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করছে। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন এই গল্পের মেজাজটা আমেজটা বোঝার জন্যে আমাদের ফেসবুক পেজে। এখানে গল্পকেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio.fm89.2। আমি আবারও বলি facebook.com/abcradio.fm89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। যাই হোক, যেটা আপনার ক্ষেত্রে ঘটেছে, আপনার মা কি ভাষা বলতো আপনি কিন্তু জানেন না, ডাক্তাররাও কিন্তু বুঝতে পারেনি। সো ইট ইজ আ ল্যাঙ্গুয়েজ ফ্রম নোয়ার। কোথা থেকে ল্যাঙ্গুয়েজটা এসেছে, কেন এসেছে, তার ভিতরে সে কিভাবে বলতে পারলো আমরা কিছুই জানি না। ওকে রাজু ভাই, এই তো ছিল আপনার মোটামুটি ঘটনাগুলো। আমরা যেটা একটু জানি যে রাজু ভাই, এই শয়তান পুকুরের ঘটনা আপনার কাছ থেকে বলছিলাম যে ডিটেলস আরো একটু শুনতে চাই, যে এখানে আর এমন কোন ঘটনা আছে যেটা আপনি নিজে প্রত্যক্ষদর্শী?
হ্যাঁ, এরকম আছে একটা,
শুনবো সেটা একটু আমাদেরকে প্লিজ বলুন।
এই জায়গায় আমাদের একটা আমার ফ্রেন্ড আমি, আনোয়ার, ফিরোজ, তারপরে রফিক, আরো কয়েকজন একসাথে ক্রিকেট খেলছিলাম। ওই যে পাশে যে ব্যাজারটা দেখছেন না, এই জায়গায় ক্রিকেট খেলছিলাম। আর এই জায়গায় আমাদের একটা ইয়াস আর কি, আমরা পাড়াপুশি কাকি দেখি দীপ্তির মা, সে খড়ি টুকাইতে আসছিল আর কি, লাকড়ি
দীপ্তির মা।
হ্যাঁ, তো হঠাৎ করে তাহলে দেখি হাত পা সে আর কি বেঁকাইতেছে আর কি, কেউ যদি বাড়ি দেয় আমাদের সে গাড়িতে বলে তোরা দেখলি না আমাদের কি করলো, খামসা টামসা। তারপর তার শরীরে দেখি অনেকগুলা খামসির দাগ।
কি খামসি দিয়েছে?
এটাই তো, আমরা তাকে দেখি সে শুধু হাত ই করছে আর কি, যে
মানে হাত ছোড়াছড়ি করছে, কেউ মারছে এবং প্রোটেকশন নিজেকে নিজে দেওয়ার জন্য যা করার তাই তাই করছে,
তাই তাই করছে। পরে আমরা গিয়ে দেখি যে তার শরীরে অনেকগুলো খাদ্য থাকে। এদিকে কি বলবো আমি,
এখানে এই কুকুরটার ওই বাসযাত্রা যে দেখতে পাচ্ছ ওখানে ঘটেছে এই ঘটনাটা। কখন ছিল সময়টা?
দুপুর,
দুপুর বেলা, একদম মধ্য দুপুর,
মধ্য দুপুর।
ওকে, এই সময়গুলো, সময়গুলো আসলে এই ধরনের জায়গাগুলোতে না যাওয়াই বেটার।
এই ব্যাপারটা সবসময় হয়েছে দেখা, ওনার ওনার যে ইয়েটা না মানে স্বপ্ন যে দেখেছিল, ওই যে ওই জিনিসটাকে যে দেখেছিল ওই মহিলা রূপী বড় টিপ বলা বাসায় ওনার বাড়িতে, সেটাও কিন্তু 12টা থেকে 1টার মধ্যে, সেই মধ্য দুপুর প্রহরের মধ্যেই পড়ছে।
যাই হোক, সন্ধ্যা হয়ে আমরা পরবর্তী আরো যে আছে তাদের সাথে কথা বলি।
ওকে, অনেকগুলো তো স্টোরি শুনলাম, এখন পর্যন্ত আরো একটা শুনি চল।
হ্যাঁ, যে আমার নাম হচ্ছে কাউসার, আমি রামপুরা বনশ্রী শিবলোকের 3 নম্বর রোডে থাকি।
আচ্ছা, ওকে।
যে আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমার হ্যাপ শেষ করছি, এখন মাস্টার্স শেষ করতে 1 বছর বাকি আছে।
কবে এই ধরনের অদ্ভুত কিছু জিনিসের মুখোমুখি প্রথম হয়েছে?
তাহলে আমি ছোটবেলা থেকেই বলি, 2006 সালে আমার দেশের বাড়িতে থাকতাম নেত্রকোনা, ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা পড়াশোনা করতাম।
আচ্ছা,
মাদ্রাসা আমাদের খুব মাছ দূর হতো, এই জন্য করতাম কি যে রাত্রে যেতাম না, দেখছি রাতে 3টার দিকে বা 4টার দিকে উঠে মাদ্রাসা চলে যেতাম, যাতে না টের পাওয়া যায় আমি রাত্রে ছিলাম না, বড় মাদ্রাসা ছিল, ওনারা ধরতে পারতো না। তো হঠাৎ করে একদিন যাচ্ছি মাদ্রাসা, তো মাদ্রাসা যাওয়ার পথে একটা বিটা আছে, খালি জায়গা আছে, ওখানে অনেক আগে মানুষ থাকতো, তো ঘরটা এখনো আছে, লাল ইট দেওয়া কিন্তু অনেক পুরানো ভাঙ্গারুঙ্গা, তো ওদিক দিয়ে আসতেছে, আর ওই জায়গাটা দেওয়া কখনো মানুষ একা যায় না। আর আমি ওখানে ওই সময় ছোট ছিলাম, জিন বোধ ওইসব বলতে কোনো কিছু ভয় পেতাম না, যে কোনো জায়গাতে যেতে পারতাম।
আচ্ছা, মানে আসলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এতটাই ছোট ছিলেন যে ভয় কি জিনিসটাই আপনার মাথায় ঠিক মতন ছিল না।
তখন একদিন রাত্রে মাদ্রাসা কিছুদিন ধরে যাই না, তখন হুজুর আয়েশা আমার বাসা থেকে আমারে ধরে নিয়ে গেল, মাদ্রাসা নিয়ম করে রাখলো যে কাউসার যদি মাদ্রাসা থেকে বের হয় যেই ধরে দিতে পারবো তাকে 100 টাকা দেওয়া হবে। তখন আমি চিন্তা করলাম যে দিনও বের হতে পারছি না, তোমার রাত 3টার দিকে আমি মাদ্রাসা ভিজ হইলে বেরিয়ে গেলাম। তখন বেরিয়ে ওই যে একটা খালি বিটা ছিল, খালি বাড়ি ছিল, ওইখানে চলে আসছি, আর এটা তো ভয়ঙ্কর, আমার তখনও কোনো ইয়ে নেই,
বোধ নাই এই ব্যাপারে।
তখন আমি ওই বিটা দিয়ে যাচ্ছি, কিন্তু কে জানে আমাকে ডাকছে যে বাবা তুমি আমাকে বাঁচাও, আমি তো ঘরে একা আসছি, আমাকে কেউ দেখছে না, আমি পড়ে আসছি, আমাকে বাঁচাও বাঁচাও।
বুড়া মানুষের কথা,
একদম বুড়ো মানুষ, 2-3 বার আমাকে নাম ধরে ডাকছে। তখন আমি ভিতরে গেলাম, ভিতরে কেউ নাই, পুরা ঘর খুঁজলাম, কেউ নাই। হঠাৎ করে মনে হলো যে ওখানে তো কেউ থাকে না, তো ওর বাড়িতে আগে একজন বুড়ো মহিলা থাকতো।
আচ্ছা,
তখন মনে হলো আগে যিনি থাকতো উনি তো অনেক আগে মৃত্যুবরণ করছে,
তাহলে আপনাকে ডাকলো
কে, আমাকে ডাকলো। তখন আমি ওই সময় আবার যে খেয়ার আছে যে খেয়ার তো চিনি, ওই খেয়ার কি জ্বালাই আমরা মানে আনিয়ে করতাম রাত্রে, মানে জ্বালালে তো আলো হইতো, আমার সাথে ওইটা ছিল
মানে মশালের মশালে।
তখন ওইটা জ্বালাইয়া আমি একদূর যে বাড়ির দিকে, তখন ফিস থেকে আওয়াজ আসছিল যে তোর জীবন রাস্তা বেঁচে গেল, তুই আজকে বাঁচা গেলি। তখন গেলাম বাড়িতে, যাওয়ার পরে কাউকে কোনো কিছু বলতে পারি নাই, আমি অজ্ঞান হয়ে গেলাম। অজ্ঞান হওয়া যাওয়ার পরে সবাই আসলো বাড়ির, কি হইলো কি হইলো, মাথায় পানি দিল, হুশ হইলাম, তারপর থেকে আমার জ্বর, তারপরে প্রায় 1 মাস পরে আমার জ্বর সারছে, অনেক হসপিটালে ছিলাম অনেকদিন, আবার মাদ্রাসায় যাই। এরকম ভাবে আরেকদিন বাসা থেকে মাগরিবের সময় যাইনি মাদ্রাসা, ভাবলাম হজরে নামাজের পরে দিয়ে যাই, তা আবার মার খেতে হয়, তখন ভাবলাম যে একটু হজরে আগেই যাই। তখন বাসা থেকে বের হচ্ছি, এই হঠাৎ দেখি একটা আম গাছের থেকে রাখতেছে যে কাসার কাসার, আম তো খাইবে না আম নিয়ে, তো দেশগ্রামে হয় কি যে সকাল হলে সবাই আম কুড়াতে যা, তো আমিও চলে গেলাম, আমার ডাকতেছে, উনি হচ্ছে আমার নানা।
আপনার নানা ডাকতেছে
আমাকে, কাসার আম নিয়ে যাও। তখন আমি গাছের গোড়ায় গেলাম, দেখলাম অথচ গাছে আমও নাই, কোনো লোক নাই,
আপনার নানাও নেই।
হ্যাঁ, জি, আমার নানাও নেই। তখন আমি ভাবলাম কি দেখলাম, একটু সরে যাই, যখন আবার একই ডাক যে কাউসার তুমি আম নিয়ে যাও, তখন আবার গাছের নিচে আসি, আবারও কেউ নেই, যে আমার মনে হচ্ছে যে আমার নানাকে তো আমি কোনোদিন দেখি নাই। আমার নানা মরছে না, 25 বছর হবে
তখন, আপনার জন্ম হয়নি,
জন্ম হয়নি,
তাহলে এটা তার বয়স আপনি কিভাবে বুঝলেন?
প্রথমত ওই আম গাছ থেকে যে আমাকে ডাকতেছে যে আমার নানা, তো ওনার বয়স আমি কখনো শুনি নাই, তো আমি আমি অনুভূতি করতেছি যে উনি আমার নানা, আমার অনুভূতিতে বুঝে আসতেছে যে আমার নানা।
আপনি হঠাৎ করে নিজের মতো অনুভব করছেন যে এটা আপনার নানারই কণ্ঠস্বর, যদিও আপনি কখনো তার বয়স
শুনেন, আমার মনে হচ্ছে যে আমি স্বপ্নে বা কখনো ওনার বয়স শুনেছি এরকম একটা লাগতেছে আমার।
আচ্ছা আচ্ছা,
তখন আমি গেলাম, যাওয়ার পরে কেউ নাই, কাছে আমও নাই, তখন আমি ওখান থেকেও দৌড় দিই, তখন পিছন থেকে বলে যে আজকে তোর ভাগ্যটা ভালো, তুই বেঁচে গেলি। তখন আমি আইসা পুরো ঘটনাটাই আমার আম্মুকে বলি, বলার পরে আম্মু মার সাথে কি আমাকে নিয়ে আসছে, বুঝলি তোকে এখানে আর পড়াবো না, যে যেখানে বান্দা মাদ্রাসা আছে মানে লজিং বা বোর্ডিং হোস্টেল ওই মাদ্রাসায় করে দিব।
আচ্ছা আচ্ছা।
তখন আমাকে টাঙ্গাইল মধুপুর একটা মাদ্রাসা আছে ওখানে ভর্তি করে তো ওখানে প্রায় তিন মাস থাকি। থাকার পরে বাড়িতে ওইটা হচ্ছে আপনি 2006 সালে একটা বন্ধ হচ্ছিল ওই সময় কাহিনী। তখন এই মাদ্রাসা বন্ধ হচ্ছে পরীক্ষার পরে আমি আমার সাথে আমার এক ভাই উনি বড় আমি ছোট ছিলাম। পরে আমাদের বাড়ির পাশ থেকে মানে মেন রোড থেকে বাড়ি প্রায় 2 কিলো হবে কাঁচা রোড। তখন বাজে রাত 10টা বা 10:30 তো দুজনে আসছি নামি নামার পরে অন্ধকার একদম। তখন টর্চ লাইট ও নাই হাতে হঠাৎ দেখি যে রাস্তায় একটা ভ্যান গাড়ি বাড়ির মধ্যে যে বাস আছে যে বাস আছে ভ্যান গাড়িটা তো ওখানে দুটা লোক এক লোক পিছনে একটা লোক সামনে। তখন ভাবলাম যে আমাদের কাছে কোনো কিছু নাই ওনাদের সাথে হতো কিছুক্ষণ যেতে পারবো। তখন ওনারা আগে যাচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি
পিছনে পেছনে আপনারা হাঁটছেন।
আমার অনেক ভয় হচ্ছে কিন্তু উনি বড় ওনার ভয় হচ্ছে না উনি আমাকে সাহস দিচ্ছে যে কোনো ভয় নেই তুমি আসো কোনো সমস্যা নেই দোয়া কালাম পড়তে পড়তে যাচ্ছি। তখন প্রায় 10 মিনিট হাঁটছি ওনার সাথে হাঁটার পরে যে একটা জঙ্গল আছে ওখানে আর আমাদের বাড়িটা হচ্ছে পুরোটাই ধরতে গেলে জঙ্গলাতে আছে গ্রামে আর রাত্রের এমনিও অন্ধকার রাত্র হয়ে গেলে এমনি অনেক ভয় লাগে ওখানে। তখন গেলাম একটা মসজিদ পর্যন্ত গেলাম হঠাৎ করে সামনে থেকে গাড়িটাও নাই মানুষ নেই তখন পুরা আতঙ্ক অনেক ভয় পেয়ে গেলাম।
আপনাদের চোখের সামনে নেই
হঠাৎ করে নেই
আশেপাশে কোন রাস্তা বা চলে যাওয়ার যে হয়তো গলি রাস্তা বা
একটা সোজা ওখানে ওখানে আবার একটা ব্রিজ করে ব্রিজ আছে তো ওটা কি ভয়াবহ আমি ওটা জানি না কিন্তু ওর গাড়িটা নাই। তখন আমার শোল একবারে কাঁপতেছে আমার সামনে হাঁটার মতো আর জিনিস আমার নাই আমি সামনে যাবো। তখন আমার ভাই আমার সাহস দিয়ে দিয়ে বলছে চলো পড়ো চলো সামনে যাই দেখি কি হয়। তখন সামনে যাচ্ছি যাওয়ার পরে বাড়ির পাশে চলে গেছি তখন গিয়ে দিই তো রাস্তায় পানি অনেক পানি তখন রাস্তার মাঝে হয়তো আমার বুক পানি হবে এত পানি। আমার সাথে একটা ব্যাগ ছিল উনি বললো যে ব্যাগটা তুমি ধরো আমি সামন দিয়ে যাই যেখানে গর্ত আছে সেখানে আমি তোমাকে আগে বলবো।
তখন বন্যা ছিল
হ্যাঁ বন্যা ছিল তখন ওখানে একটা ব্রিজ ছিল ব্রিজটা নাম হচ্ছে আদম আলী ব্রিজ যেটা আগে অনেক ভয়াবহ ছিল এখনো ছিল রাতে দেখা এখনো কেউ জানা ওই দিকটা।
আচ্ছা আচ্ছা।
আমাদের বাড়িতে যেতে হলে এই ব্রিজ হয়েই যেতে হবে। তখন ওই ব্রিজের কাছাকাছি গেছি যাওয়ার পরে যে বন্যা আসলে মানুষ কিন্তু মাছ ধরে তখন জাল পাতার জন্য কিছু বাস পানিতে ঘাড়ে।
আচ্ছা।
তখন দেখলাম ওখানে একটা বাস বাসের উপরে একটা শুধু বাচ্চা আমরা দুজনে দেখলাম শিশু বাচ্চা মানে চিল্লা শিশু বাচ্চাটা
বাসের উপরে রাস্তা
দেখে বাচ্চা একটা দাঁড়ায়
বাসের উপরে
ওখানে আবার একটা বট গাছ গাছে কিছু নাই অত সব বাসের উপর একটা বাচ্চা কান্না করতে।
আচ্ছা
ব্রিজটা তখন আমি তো ওখানে আবার দিল যে আমার শরীর একদম কাঁপতেছে আমি সামনে যে পা দিব এরকম পারতেছি না। তখন ওই ভাইয়াটা আবার দোয়া খালাম জানত উনি দোয়া করতেছে উনি বলতেছে যে তুমি যদি মানুষ নয় অন্য কিছু হয়ে চলে যাও অনেক নবীদের কসম দিতেছে অনেক এ করতেছে। তো কিছুক্ষণ পরে দেখলাম যে একটা কাক উড়াতে চলে গেল ওখান থেকে ওখানে রাস্তার মাঝে বিশাল আকার এক সাপ শুয়ে গেছে যে আমার আগাতে করে না কোনো কিছুই করে না লড়াচড়াও করে না শুধু শুয়ে রয়েছে। সাপটা অন্তত 15-20 হাত লম্বা হবে জি মানে অনেক মোটা। তখন সাপটা লড়ছে না আমার ভাই আবার সে দোয়া খালাম পড়তেছে কোনো ভাবে শোনা যাচ্ছে না। তখন আমি অন্য রাস্তা যাই বললাম যে এই রাস্তা যায় অন্য রাস্তা যায় অন্য রাস্তা গেলাম একই অবস্থা ওই সাপই ওই রাস্তা আবার আমি ভয় পাইছি উনিও ভয় পাইছি। কোরআন শরীফে 19 নাম্বার পারায় একটা দোয়া ছিল যে এই দোয়াটা পড়ে সাপের গায়ে এক মুষ্টি হাতে মাটি নিয়ে দিলে যদি যে বাস্তবে সাপ হতে থাকবে না হলে থাকবে না চলে যাবে। তখন দোয়া খালাম অনেকক্ষণ পড়ছি পরে পরে দোয়াটা পড়লাম পরে পরে তারপরে সাপটা জানে তো অন্য রাস্তা আবার গেলাম ওই রাস্তাটা ফ্রি আছে।
মানে আগে প্রথমে যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবার সেই রাস্তায় গেলেন সেখানে সাপটা গেল। আচ্ছা।
তখন বাড়িতে গেলাম যাওয়ার পরে সব ঘটনা আমার মুখে বললাম তারপরে কবিরাজের কাছে নিল তারপরে আবার আমার জ্বর অনেক দিন জ্বর ছিল জ্বর থাকা সত্ত্বেও ওখানে একটা ঘটনা হয়ে যায় যে দেশ গ্রামে কিন্তু রাত্রে হলে অনেকে যে বাথরুম মানে বাইরে করে ফোন আমি বাইরে বেরিয়ে যাই আমার একটা কাকুর ভাই নিয়ে বেরিয়ে যাই তো আমাদের বাড়ির পাশেই তাল গাছ আছে দুটা আর দুটা বট গাছ আছে তো ওখানে একটা ভাজার আছে তো ভাজারটা ভয়াবহ অনেক।
আচ্ছা।
এর পাশেই ওই আমার কাকাতো ভাইটা সে ঘুরতেছে আর কোরআন শরীফ পড়তেছে সেও হাফেজ আমি বাথরুম করতে বসছি, হঠাৎ দেখি একটা মানুষ হাতের তালি বাজাইয়া সে আসতে আমার দিকে।
সেটা কয়টার সময়?
ওইটা বেশি সময় হয় নাই, প্রায় 11টা হবে রাত। তাকে দেখি আমি দাঁড়াই গেলাম, যেহেতু লোক আসতেছে আমি বাথরুম করতেছি, যে আমি দাঁড়াই গেলাম। উঠি হয়তো আমার দুই হাত সামনে ছিল, আমার সামনে যখন এরকম করছি এরকম করতে আমার সামনে দেখে নিই তখন আইসা দিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি। অথচ যে হাত তালি বাজাচ্ছিল তখন বাড়ির থেকে আবার সবাই লোকজন আসে ছিল, শুধু হয় তখন বাড়িতে নেই, নেওয়ার পরে তো আমি পড়াচ্ছি ধারা যে বারবার আমি নাকি আমি জানি না, আমার আম্মু যেটা বলছে পরে যে আমি বারবার ঘর থেকে বেরিয়ে যাই, মানে ধর মারি আমাকে নিয়ে যাইতে বা সামন থেকে ঢাকে, এরকম হচ্ছে আমার সাথে। তো অনেকদিন পরে কবিরাজ ধরা পরে ওটা আমাকে ছেড়ে চলে গেছে। যাওয়ার পরে
মানে কবিরাজ কি বলেছে আপনাকে?
মানে আমাকে বলেছে যে তোমাকে এমন একটা জিনিস ধরতে চাইতেছে, তুমি কখনো তোমাকে স্পর্শ করতে পারতেছে না, তুমি সবসময় পাক পবিত্র থাকো দেখিয়া সবসময় তোমার থেকে চলে সাপ দূরে থাকে, মানে সরাসরি তোমাকে ধরতে পারতেছে না, ওটা অনেক চেষ্টা করতেছে তোমাকে ধরার জন্য ওটা।
বাট আমি একটু ইয়ে করি, মানে ওই দিন যখন আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তখন কিন্তু টু বি অনেস্ট আপনি ঠিক পাক পবিত্র অবস্থায় ছিলেন না।
জি জি, বাথরুম করতে গিয়ে
তো ওই দিন আপনি কি হিসাবে মানে বেঁচে গেলেন কিভাবে?
ওই দিন যে আমার বাইরের অবস্থা হয়ে গেছে এই জন্য উনি সরাসরি আমাকে কোনো করতে পারেন
না, আমার পক্ষের উপস্থিতি আপনাকে কোনো এক ভাবে, এবং তার উপরে উনি হয়তোবা কোরআন শরীফ পাঠ করছিলেন, এটাও একটা কারণ হতে পারে।
তারপরে গ্রামে কিন্তু আপনার রাত্রে হলে ঝাড়ি গান হয়, বাড়ির পাশে একটা বাজার আছে ওখানে জারি গান হচ্ছে, তখন ওর গান শেষ হচ্ছে আপনার প্রায় রাত 12:30টার দিকে। তো ওখানে গিয়েছিলাম চারজন, আমি আমার ফুয়াতো ভাই, আমার কাকাতো ভাই, আমার এক চাচা। তো ওখান থেকে আসি প্রায় 1টার দিকে বাসায় আসি। তো বাসায় আসার পরে দেখি বাসায় কারেন্ট নেই।
আচ্ছা,
তখন আমার কাকাতো ভাই আমার চাচা ওনারা শুয়ে পড়ছে, আর আমি আমার ফুয়াতো ভাই বললাম যে যেহেতু কারেন্ট নাই তো রাস্তা যাই, পাশেই রাস্তা ওখানে একটা বট গাছ আছে, দেখলাম আশেপাশে কোথাও কোনো বাতাস বা কোনো কিছু নেই, অথচ ওই গাছটার মধ্যে পুরো গাছটার মধ্যে ভেঙ্গি বাতাস, এত বাতাস, বাতাসটা খুব মজা লাগতেছে, অনেক ভালো লাগতেছে বাতাসটা। তখন ওখানে যে একটা ছবি ওইটা মোবাইলে আমি দেখতেছি, যে আমি ডাইন পাশে ও আমার বাম পাশে, গাছটার থেকে 3-4 হাত দূরে ছিলাম।
আচ্ছা আচ্ছা,
তখন আওয়াজ পাই যে একটা লোক দূর থেকে আসতেছে, যে তার জুতো আওয়াজ করতেছে, দেখি না তাকে, সে আসতেছে। তখন চিন্তা করি যে আমার আব্বু আবার এলাকার চেয়ারম্যান, সবাই আমাকে চিনে, চিন্তা করলাম যে আমি একজন হুজুর মানুষ, ছবি দেখতেছি, দুই একজন দেখে তা বদনাম হবে, মোবাইলটা অফ করে আমি দাঁড়িয়ে যাই, কেউ নেই। দ্বিতীয়বার আবার ছবি চাই, প্রায় 4-5 মিনিট পরে একই অবস্থা, যে একজন লোক আসতেছে,
বারবার আপনারা পদশব্দ পাচ্ছেন বাট আলটিমেটলি আর কেউ এসে পৌঁছাচ্ছে না।
তখন দ্বিতীয়বার আবার আসতেছে, তারপর মোবাইলটা অফ করলাম, অফ করার পরে কেউ নেই। তখন আমি একটু সিরিয়াস হয়ে গেলাম যে ভয় পেয়েছি, তখন আমার ফুয়াতো বলতেছে যে ঠিক আছে আমি ওই দিকে বসি, তুমি আমার ওই দিকে বসো। তখন আবারও দেখতেছি দুজনের ছবি, প্রায় 20 মিনিট পরে আবারও একটা লোক আসতেছে, তখন আবার দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে আবার নাই। তখন চিন্তা করলাম যে এখানে থাকা যাবে না, বাড়ির দিকে রওনা করলাম, প্রায় ওখান থেকে 20 গজ দূরে আসলাম, আসার পরে যেহেতু উঠা উঠা দুটো তিনটা বিড়াল মুখে আগুন, বড় আগুন, লাল আগুন, যে আমাদের দিকে আসবে, তখন আমি জোরে এক শিক্ষা দিলাম। পরে আমার বাড়ি পাশে ছিল, সবাই ধাওটাও নিয়ে বাড়িয়েছি, বসে কোনো কিছু হয়ে গেছে, আসছি আসে দেখে আসলো ব্যাপারটা কিছু না, আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম। তখন আবার আমি পাগল, পুরা পাগলের মতো।
সেটা কি আপনার পাশে যে আপনার ভাই ছিল, আপনার ভাই কি দেখেছে যে বিড়াল তিনটা?
হ্যাঁ, সেও দেখেছে,
কিন্তু আপনি অজ্ঞান হয়ে গেছেন, সে সুস্থ ছিল,
সে বড় ছিল, সে সুস্থ ছিল।
আচ্ছা,
তখন আমি আবারও পাগলের মতো হয়ে গেলাম, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি, যে আমার আম্মুকে অনেক সময় অনেক কথা বলি যে আমার মুখে দিয়ে আসা কখনো সম্ভব না, এরকম কথা বলে উঠি। তো আমাকে কবিরাজের কাছে নিল, তখন কবিরাজ আনার পরে অনেক দিন পরে আমার ভালো হইলো। 2007 ঢাকায় চলে আসি, আমি ঢাকায় এসে একটা পাত্রে ভর্তি হই, তো ওখানে আমার 25 বার হয়ে গেছে।
আচ্ছা,
তো আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল সাখাওয়াত, তো ও আর আমি সবচেয়ে বেশি সূত্র মিলছিল, আর ও আর আমি সবসময় জিত করে করতাম কে কারা কে
কারা।
তো ওখানে দেখা যাচ্ছে যে সবাই যদি রাত্রে 10টার দিকে শুয়ে যা, ও আর আমি শুতাম 12টা, যে দুজনে ওভার টাইম করে, মসজিদ ছিল দুতলা আমরা পড়তাম, আর নিচতলা রাত্রে ওভার টাইম করার সুযোগ ছিল, নিচে পড়তাম। তো সবাই যদি 1 পৃষ্ঠা সবক দিত, আমি 4-5 পৃষ্ঠা সবক দিতাম, নতুন পড়া দিতাম, তো ওই ছেলেটাও এরকম দিত, ও আর আমি এরকম চলতেছে। তো মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তে যাই মসজিদে নিচে, আমার মনে হয় যে আমি সামনে নামাজ পড়তেছি, আমার দুই ছেলেরা দুই জন নামাজ পড়তেছে।
এটা আপনার অনুভূতি?
আমার অনুভূতি, আমি কখনো দেখি না।
এই ক্ষেত্রে আমার একটা কথা বলার আছে, হঠাৎ করে আমার নিজের একটা অনুভূতি আমার মনে পড়ে গেছে। ইট হ্যাপেন টু মাই সিস্টার, একেবারে দেশের বাইরে, সামওয়্যার ইন দ্য মিডল ইস্ট, ফাইভ স্টার হোটেলে, যেখানে বিমানে যারা জব করে তারা দুজন করে আলাদা রুমে থাকে। সো ওরা ছিল দুজন কলিগস, শুধুমাত্র পাইলটদের জন্য হচ্ছে সিঙ্গুলার স্যুট থাকে আলাদা, তো আর বাকি পার্সনদের জন্য একদম ফুল ফ্যাসিলিটি দিয়ে দুজন করে থাকবে রুমে। তো এই দুজনের বেশি ওখানে থাকাটা হচ্ছে আবার নিষিদ্ধ। হ্যাঁ, এটা নিয়ম নেই যে দুজনের বেশি এক রুমে থাকা যাবে না। ইভেন যদি থাকতেও হয়, রাত্রে গল্প গুজব করবে বা আড্ডা দেবে, সেই ক্ষেত্রেও হোটেলের পারমিশন লাগে। তো এটা বলার কারণ হচ্ছে এটা কনফার্ম করা যে দুজনের বেশি কিন্তু রুমে থাকার নিয়ম নেই। তো আমার বোন ন্যাচারালি ঘুমিয়ে যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজের সিস্টেম অনুযায়ী সে দুইটা আড়াইটার সময় তার ঘুম ভাঙে এবং সে নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে হঠাৎ সে খেয়াল করে যে তার রুমমেট উঠে রুম থেকে চলে গেছে।
আচ্ছা, সে নাই তখন রুমে?
হ্যাঁ, না, রুমমেট উঠে চলে যাচ্ছে সেটা সে পাই দাইজে টের পায়,
টের পাচ্ছে যে
রুমমেট উঠে চলে গেছে। তো তার কাছে একটু খটকা লাগে যে আচ্ছা আমাকে নামাজ পড়তে দেখছে, ভালো কথা, উঠে চলে যাওয়ার কি আছে। তখন সে নামাজ শেষ করে নিজের মতন বাইরে যায়। বাইরে গিয়ে বলে, মেয়েটার নাম কি আমার মনে নেই, যে কিরে ওদের মধ্যে তুই সম্পর্ক, যে কিরে তুই চলে গেলি কেন হঠাৎ করে রুম থেকে বের হয়ে। তখন সে বলে যে দোষ, আমি স্পষ্ট দেখছি তোর পাশে বসে আরেকজন নামাজ পড়তেছে, যাকে আমি চিনি না। মানে আমার যে কি পরিমাণ গা শিশির করছে সেদিন এই ঘটনাটা শুনে, আমি জানি না এখন আপনাদের কেমন লাগছে।
মানে ওই এটা দেখে উনি হচ্ছে রুমে ঢুকেনি, তখন
ওটা দেখে উনি চলে গেছে, ওনার ঘুম ভেঙে হঠাৎ করে উনি দেখছে দুজন নামাজ পড়তেছে, যাদের মধ্যে একজনকে সে চেনেও না।
মানে তোর বোনের পাশে দেখছে যে আরেকজন নামাজ পড়ছে, যাকে সে কখনো
দেখেনি, যাকে সে চেনে না,
কিন্তু সেটা মানে তোর বোন দেখেনি?
না, আমার বোন সেটা জানে না, সে তার মতন নামাজ পড়ছিল। তাহাজ্জুদে নামাজের কিছু ব্যাপার আছে, অনেক বেশি ডিস্টারবেন্স হয়। ইভেন আই ফেল্ট ইট মাইসেলফ ওয়ান্স, আমাকে কেউ একজন বলেছিল যে তাহাজ্জুদের নামাজ এত রাকাত পর্যন্ত পড়ার পরে খেয়াল করিস যে কিছু হয় কিনা। আমার কাছে মনে হয়েছিল যে পুরো বাইরের দুনিয়াটা মোচড়ায় আমার ঘরের মধ্যে চলে আসতেছে, জাস্ট কোনো একটা কারণে ঘরের ভিতরে ঢুকতে পারছে না। কোনো একটা পাওয়ার, পজিটিভ পাওয়ার,
পজিটিভ পাওয়ার ব্লকিং করে রাখছে,
ইজ ব্লকিং এভরিথিং। যাই হোক, বলেন।
তখন এরকম দুই তিন দিন নামাজ পড়ার পরে তাহাজ্জুদের একটা নিয়ম আছে, তাহাজ্জুদের নামাজ যারাই পড়ে ওরা কখনো একা পড়ে, ওরা বাধাগ্রস্ত হয় বেশ। তখন আমি দুই দিন পড়লাম, পড়ার পরে হঠাৎ করে একদিন সকালে আমার উস্তাদ আমার ডাকছি যে কাউসার, তুমি আজ থেকে কখনো নিচে গিয়ে নামাজ পড়বো না, ওভার টাইম তুমি করতে পারবো না। আমি জানি না উনি হঠাৎ করে কেন আমার এই কথা বললো, উনি আবার কবিরাজি করতো।
আচ্ছা আচ্ছা,
তখন বললো আমি বললাম যে কি হয়েছে, কিছু হয়েছে না, তুমি নিচে যাবে না, নামাজ পড়বো না। তখন আমি এক দুদিন যাই না, আমার পাশে যে ছিল শাখাওয়াত ও তো প্রতিদিন নামাজ পড়ে। ইদানিং সে আমার থেকে পড়াশোনা ভালো করতেছে, আমি গেম হয়ে গেছি। তখন আমার মন আবার মানতেছে না, যে রাত্রে গেট লাগাই দিয়ে আমি গেট আবার খুললে নিচে যাই নামাজ পড়তে। দু তিন দিন নামাজ পড়ার পরে পরে আরো বেশি আমি আসতেছি যে আমার সাথে আরো মানুষ ভাবতেছে যে নামাজ পড়তেছে ওরা। তখন আমার মাঝে একটা ভয় ঢুকে গেছে যে উস্তাদ আমার না করছে, তারপরে আমি আসতেছি, হয়তো আমার কোনো ক্ষতি হতে পারে। এখন আমি চিন্তা করি বেশ কিছুদিন যাই না, না যাওয়ার পরে সামনে পরীক্ষা আসছে, এখন পরীক্ষা চলতেছে তাই শেষের দিকে লাস্টের পরীক্ষা, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। তো পরীক্ষার যেদিন পরীক্ষা শেষ, তারপরের দিন হরতাল। তখন হুজুর সিদ্ধান্ত করলো যে পরীক্ষার রাত্রি নিয়ে কালকে মাদ্রাসা বন্ধ করে দিই। তখন রাত দশটার দিকে আমাদের পরীক্ষা শেষ হচ্ছে, শেষ হওয়ার পরে আমি একটু আগেই হল থেকে বের হয়ে গেছি, তিনতলা পরীক্ষা হচ্ছে, দুতলা এসে খেতে বসছি। তখন আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম ছিল আমি, তার বাড়ি নোয়াখালী। তখন ওরে নিয়ে আমি দুষ্টুমি করতাম, মানে ওর একটা বোন ছিল, ওর জন্য ওরা শালা থাকতাম। ও কি করলো যে খাওয়ার মাঝে আমার এক কানে দিয়ে একটা টান মারলো জোরে খুব। তখন আমি অনেক ব্যথা পাই, আর খাওয়ার মাঝে সে আমার ডিস্টার্ব করলো, আমার অনেক রাগ উঠে গেল। তাকে আমি রাগে এই দুতলা থেকে দৌড়ান দিলাম, সে আমার দুই হাত সামনে, তাকে আমি দৌড়াতে দৌড়াতে চারতলা পর্যন্ত নিয়ে গেলাম। চারতলা গিয়ে দেখি যে চারতলা গেট লাগানো লক করা,
আমি
পুরো কাহিনীটা হুজুরকে বললাম।
তখন কোন হুজুরকে বললেন? ওই যে যিনি কবিরাজ,
ওনাকে, যে না করেছিল নামাজ পড়তে যেতে।
আর এই ঘটনা যে আমার সাথে ঘটতেছে ওগুলো উনিও
টের পাচ্ছে, টের পেয়েই আপনাকে সেটা বলেছিল।
তখন আমার ওখানে হেফজ শেষ, আমি হাফেজ রেখেছি। আর মাদ্রাসা যাদের হেফজ শেষ ওদের তো সুবিধা কি, ওরা সারাদিনে একবেলা পড়া শোনাতে হয়, আর যারা নতুন ওদের তিন বেলা শোনাতে হয় পড়া। এই দিন বৃহস্পতিবার রাত্রে আমি তিনটার দিকে সাড়ে তিনটার দিকে পড়া শোনাই ফেলেছি। তাই আমি আবার কি করলাম, ওই তিনতলা আমাদের বাথরুম ছিল, বাথরুম করে ওজু না করে ওই চারতলা সিঁড়িতে ছিল, ওই সিঁড়িতে গেছি শুয়ে শুয়ে একটু ঘুমাম। ওখানে
ওজু না করে গেছি
মাত্র কি আপনার দাঁড়ালাম, কোন যে আমি দেখতে পেলাম যে আমার দুই ঘাড়ে কে যেন চাপ দিল, চাপ দিয়ে আমাকে সিঁড়িতে শুয়ে ফেললো। মানব দেহ কিন্তু আমি তাকে দেখতে পাইনি, তারা গায়ে ধরতে পারছি। তখন আমি খুব চিল্লাইতেছি কিন্তু আমার আওয়াজ বের হচ্ছে না। তখন ফজরের নামাজের আজানের নামাজের জন্য ছুটি দিছে সবাই মসজিদ, বললাম কিছু যে নামাজের সময়টা অনেকে নামাজ না করে চারতলা ঘুমাইতে আসতো, আধা ঘন্টা যে সে ঘুমাইতে আসে ওখানে, ওরা দুই তিনজন ঘুমাইতে আসে। আইসা দেখে তো আমার অবস্থা খুব খারাপ, এখানে ঠিক আছে আমাকে মানে মাটিতে পালাইছে, হাত গুলো ওয়ালের সাথে এমনি বাইরে মানে খুব কষ্ট দিচ্ছে, ঠিক আছে বারংবার ওরা আয় দেখ আমি ওখানে পড়ে রয়েছি। তখন আমাদের দুই তিনজনের দুইটা নিচে নিচে নেওয়ার পরে পুরো পাগলের মতো হয়ে গেছি, যে আমি শুয়ে থাকতে পারি না, কোনো খাবার খেতে পারি না, যদি আমাকে পানি দেয় পানির মধ্যে মানুষের ছবি আছে কুকুরের ছবি আছে, এটা আমি জানি না, আমার হুজুরের একটা বলছি পরে আমি ওই যে বারবার নাকি আমি দৌড় দিয়ে গেটের মধ্যে আমার সামনে থেকে একজন ডাক্তারছে, ওটা আমি নিজে দেখছি যে সাদা কাপড়ওয়ালা অনেক লম্বা চুল যে মসজিদের থেকে ডাক্তারছে আমাকে বারবার ডাকে সারা করে, আর আমি তার ডাকে সারা দিই, বারবার আমি চলে যাই দৌড়ে কিন্তু গেটে আমি আটকাছি যাইতে পারি না। তখন হুজুরে আমাকে ওখানে রাখছি, চার পাঁচজন বলে আমার নামাজে গেলেও চার পাঁচজন সবসময় আমার গাত থাকতো যে আমি যে এখান থেকে যাতে না বেরোতে পারি, তখন ওখানে থাকতাম। তাই আবার ওখানে আমার দৌড়াও তো আমার জ্বর হয়ে গেছে, তাকে জ্বর ওই মার খেতে গেছে জ্বর হয়ে গেছে, আর আমি কোনো খানা পিনা পান করতে পারতেছি না, পানি গেলেও পানি মধ্যে জানোয়ারের ছবি বাসা থাকে আমি মুখে নিতে পারি না, চোখের সামনে দিয়ে ছবি বাসা যায়। তখন হুজুর অনেক কবিরাজি করলো,
অনেকটা জলাতঙ্কের
অনেক কবিরাজি করলো। করার পরে লাস্টের দিন উনি একটু পানি নিয়ে জানি না কি করছে সবাইকে নিয়ে লাইলাম, ওনাকে নিয়ে কিন্তু মানে জল নিয়ে কতবার জানি পড়ছে সব ছাত্র নিয়ে মসজিদে দোয়া করছে, দোয়া করার পরে আমার পুরা গায়ে পানি ছিটাচ্ছি, ছিটানোর পরে আমার শরীরটা কিন্তু হালকা হয়ে গেছে, আমি স্বাভাবিক হয়ে গেছি। তখন হুজুরে আমার বললো যে তোমাকে যে জিনটা ধরেছে সে তোমাকে ধরতে পারতো না, তুমি বাথরুম করে যে উপরে গেছো অনেক আগে থেকে তোমাকে সারাচ্ছে, তোমাকে কবে সুযোগ মতো পাবে তোমাকে ধরবে, তখন এতদিন তোমাকে ধরতে পারে নাই, ওই দিনই তোমাকে ধরছে,
যেদিন
বাথরুম করে সরাসরি আমি মসজিদের ছাত্র চলে যাই। তখন তোমাকে পানি দেওয়ার পরে চাচ্ছে বলছি যে তোমাকে যে জিনটা ধরছে অনেক বছর আগে, প্রায় কয়েক শত বছর আগে ছিল, অনেক পুরানো জিন, অনেক ভয়াবহ জিন, তো ওই জিনটা আজও বেঁচে আছে,
সেটাই
আমাকে ধরেছে। আর সে আমাকে ধরার কারণ হচ্ছে ধরছে অনেক ছোটবেলা থেকে, আমাদের দেশে অনেকে লট কুমড়ি বলে আমাকে মেওয়া বলে একটা ফল আছে, আমাদের দেশে জঙ্গলা আছে ওই ফলটা পাওয়ার জন্য আমি জঙ্গলাতে গেছিলাম, যাওয়ার পরে আমি যখন গাছে উড়ি তার ছায়ের মধ্যে আমি পাড়া দিচ্ছিলাম, আমি পান জানতাম না। তখন পাড়া দেওয়ার পরে আমি মাদ্রাসা আসি সন্ধ্যায়, মানে বিকালটা আমি জঙ্গলে গেছিলাম, তো অনেক মেওয়া আনি খেয়েও আসি, তখন থেকে আমার পেটে ব্যথা শুরু হয়, আস্তে আস্তে সে আমাকে ধরে।
ওখানে আপনার যেই ঘটনাটা ঘটেছে ছায়াতে পাড়া দেওয়ার ঘটনাটা আর মাদ্রাসা যেই ঘটনাটা ঘটেছে, এই দুইটা ঘটনার মধ্যে কতদিনের পার্থক্য ছিল?
এটা হবে 2005 বা 2006,
আর মাদ্রাসার ঘটনাটা ঘটেছে
2009 সালে,
4 বছর যাবত ধাওয়া করেছে, 4 বছর ধরে, এবং তার মাঝখানে যতগুলো ঘটনা ঘটেছে ওই তালি দেওয়া লোকটা থেকে শুরু করে সবকিছুই ট্রাই করে গেছে,
আর এক একটা চেষ্টা
করে গেছে।
তারপরে আপনার মালিবাগে একটা মাঠ আছে, যে মাঠটা চার তিন পাশে জঙ্গল আর একটা মাজার আছে পাশে, ওখানে কিছু পেয়ারা গাছ আছে, আমরা মাদ্রাসা ছুটি হলে বিকেলবেলা মাঠে খেলতে যাই, আমরা একটু বড় ছিলাম যে পেয়ারা গাছ থেকে জঙ্গল থেকে পেয়ারা এনে খেতাম, একদিন পেয়ারা এনে খেলাম, আমি আনি নাই অন্যজনে চুরি করে আনছে পেয়ারাটা, তখন সে আমাকে খেতে দিচ্ছে আমি খাই নাই, আমাকে জুড়ে খাওয়াচ্ছে, খাওয়ার পরে আবারও আমার আগের ব্যথা শুরু,
মাদ্রাসার
পর আমরা হাফিজ একটা শয়তানে ধরেছে পড়া থেকে বাদ করে দেওয়ার জন্য, তখন আমার জ্বর হয়েছে, আমি বাড়িতে চলে যাই। তখন প্রায় এক দেড় মাস পড়াশোনা করি নাই, ঘুরি শুধু বাড়ি ঘুরি। তখন আমার এক কাকা তো ভাইয়ের বোনের বাড়ি, তো ওখানে বেড়াতে যাই।
আচ্ছা,
তো দেশ গ্রামে বেড়াতে যাইলে মেহমানদের জন্য একটা বৈঠকখানা থাকে আলাদা, যে বাড়ির বাইরে তাদেরকে রাখার জন্য বৈঠকখানা থাকে। তো আমাকে রাত্রে ওখানে থাকার জন্য জায়গা দিল। তো আমি ওই ঘটনাটা কইতে পারি, আমার এখনো পছন্দ হারিয়ে যায় আসলে, মানে ওই দৃশ্যটা তার নিজের চোখে দেখা একদম। আমার ওই বোনটা বাড়িতে আপনার একটা পুকুর আছে, ওই পুকুরটা বিশাল বড়, আর পুকুরটা কেউ কখনো করেনি। যে আগের রাজের আমলে মানুষে গরু দিত পাউডার দিয়ে যাইতো, ছাগল দিত পাউডার দিত, আর এই পুকুরে অসংখ্য মানুষ মারা গেছে। তখন আবার এই পুকুর থেকে অনেকে অনেক কিছু পান। প্রায় ছয় মাস আগের কাহিনী, এক মুরব্বী লোক তিনি গোসল করতে গেছে, তিনি ইট ইটের খনি পাইছে, ইট পেয়ে তিনি বিল্ডিং ও করছে,
করার খনি পেয়েছে মানে
ওখানে তিনি নিচে ভোট দিতে যাওয়ার পরে ইট বাক্সে পাওয়ায়, কারণ ইনি উনি ইট তোলা শুরু করছে, অনেক ইট তুলছে, বিল্ডিং করছে পুরা ওই পুকুর থেকে। যে পুকুরটা আজও আছে, আর আগে নাকি আমি শুনেছি যে এই পুকুর থেকে যদি কোনো বিবাহ হইতো, কোনো অনুষ্ঠান হতো, মানুষকে প্লেট বাড়ি সবকিছু দিত।
যেভাবে পুকুর মানে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে, এই মিথটাও আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাবে। আচ্ছা, তারপর কি হলো?
ওখানে নাকি মানুষ রাত্রে সাদা কাপড় পরে একা গিয়া ডাক্তার যে আমার কালকে অনুষ্ঠান আমার একটু লাগবে, তখন দিয়ে যায়। তো এই পুকুরটাতে এখনো অনেক সময় টাকার মটকি অনেকের ডাকে নাম দৈরা, প্রতি বছর যে দুইজন তিনজন শিশু বাচ্চা মারা যায় অল্প করে। তখন ওই বুড়ো লোকটা সে ওখান থেকে
জায়গাটা
হয়েছে আপনার নেত্রকোনা পূর্ববেলা থানা, আর নামে গ্রাম হচ্ছে সালদিগা। আছে বিশাল বড় পুকুর। ওই পুকুরটা কখনো শোভা না। তো উনি বিল্ডিং করছে, বিল্ডিং করার পরে তিন মাস পরে যে লোকটা ইটের খনি পাইছে তো উনি মারা গেছে। উনাদের কিছু শর্ত দিছিল, আমি জানি না উনি কিগুলো মানুষকে বলে দিছিল। তখন ওই লোকটা মারা যায়। আমি তাদেরই বাড়িতে বেড়াতে যাই
যে লোকটা মারা গিয়েছিল।
যাওয়ার পরে দেখা দিছি রাত্রে আমি শুলাম, শোয়ার কিছুক্ষণ পরেই আমি আওয়াজ পাচ্ছি যে টিনের চাল তো দেশ গ্রামে টিনের মধ্যে কে জানি বেড়াচ্ছে, দিল অনেক আওয়াজ। তখন আমার কেমন একটা ভয় লাগলো না, হয় ভাবলাম যে আশেপাশে পোলাবান আছে, ওরা হয়তো আমরা ভয় দেখানোর জন্য
একা। তারপরে গ্রাম এলাকা বানর টানরও হতে পারে,
আর আমি হুজুর মানুষ, এমনি ওই দিকে পোলাবান আমার সবাই চিনে, আর আমি একটু দুষ্ট ছিলাম, হয়তো আমাকে ভয় দেখাচ্ছে ওরা, এরকম একটা ইয়ে করতেছি না। কিছুক্ষণ পরে দেখলাম যে কে জানি চালের উপরে দৌড় দিতে দৌড়াচ্ছে বা পানির আওয়াজ। তখন আমার ভয় লাগতো
যে
আমার কি হচ্ছে এটা। ওই সময় আমার খুব টয়লেট আসছে, তখন আমি এখন কি করবো পুরো চিন্তার মধ্যে বসতে, কারো ডাকও দিতে পারতেছি না। তারপর সবাই ভারী বিপরে, আমি ভারী ভাই ঘরে শুনছি, তখন আমি কারো ডাকো দিতে পারছি না। অবশেষে আমি বাধ্য হয়ে আমি যে দরজা ছিল ওই দরজার মধ্যে মানে তখন টার্চ করে দরজাটা খুলে যায়,
অটোমেটিক্যালি
দরজাটা খুলে যায়। দরজা খুলে যাওয়ার পরে আমাকে আমি দেখছি দুজন লোক এসে আমাকে নিয়ে এসে, আমি তাদের চেহারা দেখি না, আমার দুই ঘাড়ে ধরে দুজন আমাকে বের করে নিয়ে নিল।
আপনি অনুভব করছেন কিন্তু দেখতে পাচ্ছেন
না? আমি দেখতে পাচ্ছি না, দুজন আমাকে নিয়ে যাচ্ছে। আর এই সময় এমন একটা বাতাস আসছে যে আমি একদম অন্ধকারে হয়ে গেছি, কোনো কিছু বুঝতে পারছি না। আমাকে দুজন নিচে যায় এটা আমি অনুভব করলাম। এই বাতাস আসার পর থেকে আমি কোনো কিছু দেখতে পারতেছি না। তখন ওই পুকুর ডাক, এটা আমার একজনে বলতেছে, আমি শুনতেছি যে তুই আমাদের সাথে চল, আমাদের পরিশ্রমে চল, তোরে কবিরাজি দিব অনেক কিছু দিব, তোর যা লাগে তা দিব, মানে টাকা দিব অনেক কিছু দিব। আমি বলতেছি যে আমার কোনো কিছু লাগবে না,
বিভিন্ন রকমের প্রলোভন দেওয়া
অনেক কিছু দেওয়ার জন্য আমাকে ইয়ে করতেছে। অথচ আমি দুইটা টাকার মোটকিও দেখছি নিজের চোখে। ওখানে আবার ডেফল্ট চিন নাকি জানি না, ডেফল্ট ওই ফল কাছে তোলে আমাকে নিয়ে নিছে রাত্রে। এই পুকুরদার খুন অনেক কিছু দিয়ে যাচ্ছে আমাকে, আমি কোনো কিছু নিতে রাজি না। তখন আমাকে ওরা ওই পুরা পুকুরটা ঘোরাচ্ছে, ওই সারা রাত্র আমাকে ওরা ঘোরাচ্ছে আর কষ্ট দিচ্ছে, মানে পানির উপর দেয়া কাদা দেয়া ঘোরাচ্ছে আমাকে। সারা রাত্র যখন দেখলো যে আমাকে কোনো কিছু ওরা দিতে পারছে না, যখন ফজরের আজান পরে তখন একটা মসজিদের মিম করে আমাকে ফেলে দেয়নি। তখন মসজিদ আসে আজান দিতে, স্যার তো আমার শোল পুরো শোল কাদা নষ্ট, জামা কাপড় একদম বিস্ত্রি হয়ে রয়েছে,
কাদা মাখানো ছিল তখন।
জি জি, কাদা মাখানো ছিল।
ওকে, মসজিদ এসে আপনাকে ওই অবস্থায় পায়?
ওই অবস্থায় পায় ওখানে। তখন মহাজেন আজান না দেয় আরো কয়েকজন থাকে, সবাই আসে আসে জিজ্ঞাসা করছে কি হয়েছে, যে আমি ওখানে বলি যে আমি কিছু জানি না।
আমি
কিছু জানি কিন্তু তারপর আমি না করতেছি, আর ওখান থেকে আমার কিছু সত্য দিচ্ছিল যে কিছু বলবে না, অনেক কাহিনী আছে আমি যেগুলো বলতে পারতেছি না, সত্য আছে যে তুই এসব বলবে না, বললে আমার ক্ষতি হবে, তখন আমি বলি নাই। না বলার পরে আমি আমার পুকুর বাড়ি থেকে তারপরে ওই বোনের বাড়ি থেকে চলে আসি।
সেই রাতে বোনের বাড়িতে থাকেন?
পরের দিন আমি বাড়িতে চলে আসি। এখন পর্যন্ত মাঝে মাঝে আমাকে ওই স্বপ্নগুলো দেখা যে দুটো টাকার মত কি আসছে যে আমার দেওয়া যাইতেছে তুই নিয়ে যা।
তার মানে কোনো না কোনো ভাবে সেই যে চার বছর পরে যে মনে হয় আমি ওনাকে আগে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় যে সেই যে জিনটা যেটার ছায়া আপনি বাই চান্স কোনো একভাবে হার্ট করেছিলেন, আপনার কি মনে হয় সেই জিনটাই কোনো না কোনো ট্রিক্স এর থ্রুতে আপনাকে আয়ত্তে নিতে চাচ্ছে?
ওঠা ভাই আমি বলতে পারি না, আমার ছোটবেলার একটি কাহিনী আছে যে আমি যখন জন্মগ্রহণ করি আমি হওয়ার আমার একটা বড় ভাই ছিল, সে এইসবের জন্য মারা যায়, এই জিনভূতের কারণে মারা যায়। তখন ও মারা যাওয়ার প্রায় 6 থেকে 7 বছর পরে অনেক সাধনা করে আমার আম্মু মাজারে মান্নত করার পরে আমি জন্মগ্রহণ করি। তো ওই সময় নাকি আমার জন্মের 3 দিন পরে নাকি আমাকে পেটনা নিয়ে গেছিল যে আমার নানির ভেতরে এক মহিলা আসছে যেটা আমার আম্মুর থেকে শোনা। আমার আম্মু বললো যে মাছ নিয়ে আসছে, আমার আম্মুরে বলতেছে যে তুমি মাছটা কাটো আর বাবুকে আমার কাছে দাও।
তখন নানির বেশ ধরে আসছে,
তখন আমাকে নাকি ওরা নিয়ে যায় একটা তাল গাছের উপর তুলে, তখন অনেক কান্না আম্মু কান্নাকাটি করে অনেক কিছু মানসিক করে অনেক কিছু দিতে নাকি হয়, তারপর নাকি আমাকে রেখে যায়। তারপর থেকে নাকি প্রায় আমার 4-5 বছর বয়স হওয়া পর্যন্ত যে রাত্রে যদি দেখা যাচ্ছে আব্বু 2 ঘন্টা ঘুমাচ্ছে আম্মু 2 ঘন্টা সজাগ, আম্মু 2 ঘন্টা সজাগ তাহলে আমার দাদি 2 ঘন্টা ঘুমাচ্ছে, এরকম ভাবে আমাকে 6 বছর রাখতে হতো
পাহারা দিয়ে
রাখতে হচ্ছে। এখন আমি বুঝি না যে ওইটাই কি আমাকে দোষছে না ওই জঙ্গলের টাই দোষছে। এখনো মাঝে মাঝে আমাকে অনেক কিছু স্বপ্ন দেখা যে অনেক কিছু দিচ্ছি বা অনেক কিছু তুই নে, আমি রাজি হই না।
Somehow some unnatural things are really attached to this guy.
সরকারি চাকরি করতো, তখন সবাই চিন্তা ভাবনা করলো যে ঢাকায় চলে আসবো দেশের পানি সংসার, ওই সময় তো ইয়া ছিল খারাপ ছিল যে চলা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তখন ঢাকা চলে আসার সময় আমার আম্মুর নাকে সোনার কিছু জিনিস ছিল, পুকুরে গোসল করতে যাই ওই দিন কেমনে জানি পুকুরে হারায় যায়, একটা বাধাগ্রস্ত। তখন আম্মু খুঁজে পানা না পারে তিনি চলে আসতে চায়, তখন ওই আমার বেটা খুব স্বাস্থ্য ছিল অনেক সুন্দর ছিল, তখন ওকে নাকি যখন বাড়ির থেকে বের হয় তখন ওকে নাকি দুধ খাওয়াচ্ছিল।
বয়স কত তখন?
বয়স 6 থেকে 7 মাস হবে।
আচ্ছা আচ্ছা।
তখন বাড়ির থেকে বের হচ্ছিল দুধ খাওয়ায় খাওয়ায়, তখন গাড়িতে উড়েন সে আর দুধ খানা ঢাকা আসছে কমলাপুরে আসার পরে সরকারি যে কোয়ার্টার কোয়ার্টারে আসছে আশেপাশে সে আর কোনো কিছু খাচ্ছে না, অনেক কবিরাজের কাছে নিয়ে গেল। তখন কবিরাজে বললো যে আমার আম্মু যেটা বললো যে তুই তো বাড়িতে বাধা খাইলি, যখন তোর কানের ফুল সোনার ফুলগুলো হারিয়ে গেছে তখন এটাই তোর বাধা দিছিল তুই যাতে ঢাকা না আসস, আর তুই যে দুধ খাওয়াচ্ছিলি ওখানেই তোর সন্তানরা নিয়ে নিছে। তখন থেকে ওই আর দুদিনও বাঁচে না, তারপরের দিন আমার ওই ভাইয়াটা মারা যায়, ঢাকায় মারা যায়। পরে ঢাকা যে মিরপুরে একটা কবরস্থানে তাকে ইয়ে করে।
আমার
কাছে আগে আনার আগে তো তোরা এটা মারি হতো সেটা আমি হারা আর হইব না,
একটা যাই হোক কিছু একটা তো আছে,
কিছু একটা
সেই ওনাকে অনেক দিন যাবৎ লক্ষ্য করে যাচ্ছে।
এখন তো মনে হচ্ছে দ্য ফ্যামিলি
আরেকটা ঘটনা বলতে চাই।
আরেকটা ঘটনা
আমার ফুফুর বাড়িতে টাঙ্গাইল পড়ছে, ওটা ওনাদের যে বাড়ি বাড়ির ঘরের উপর একটা গাছ আছে, গাছটার নাম আমি জানি না, গাছটা নাকি অনেক আগে থেকে অনেক ভয়াবহ, ওনারা ওটা থেকে অনেক কিছু দেখতে পায়। বাট আমি যারা দেখতে পাই আমি ওনাদের বাড়িতে যাই, রাত্রিবেলা টেবিলে পড়তেছিলাম হঠাৎ দেখি যে একটা সেমা আমার দিকে আসতেছে, ছায়া আসতেছে আমার জড়িয়ে ধরে এরকম। আমি আমার পুরো ভাই দুজনে বসেছিলাম, তখন আমি অনেক চিৎকার করি। তো ওই গাছটাতে বাড়িতে যারাই যা সবাই দেখতে পায় রাত্রে আগুন বের হচ্ছে হঠাৎ করে মিলে যাচ্ছে। এখন পর্যন্ত ওরা বলছে যে বাড়িটা সারবে না যে পর্যন্ত 7 পুরুষ না মরবে, যেরকম যে আমার পোপা বড় সবচেয়ে বড় ছেলে উনি মরবে, তারপরে ওনার বড় ছেলে মরবে, এরকম 7 পুরুষ যাওয়ার পরে
বংশানুক্রমিক ভাবে
7 জন মেরবে, এরকম আমার পোপার এক ভাই মেরে বলছে কিছুদিন আগে, এরকম মারবে ঠিক আছে। কিছুদিন আগে তারা নতুন ঘর বানবে, যে আগের যে ঘরটা ছিল ওইটা পাল্টানোর জন্য। যে ঘর বানবে, ঘর ভাঙবে, যে ওখানে যে চাউল রাখার মটকি ছিল ওখানে যা গেছে প্রায় 10-12 সাপের বাচ্চা। দেখলে এখনো সাপ গুলো আসছে। আমার ফুবাকি গুলো ওখান থেকে সাপের বাচ্চা দুইটা মেরে ফেললো। মেরে ফেলার পরে ওনার অসুস্থ, ওনাকে স্বপ্ন দেখে যে তোকে মেরে ফেলবো, তুই সাপগুলো মারলে তোকে মেরে ফেলবো। তখন আমার কুফি ফুফা সবাই মিলে গিয়ে আবার ওনার কাছে ক্ষমা চাচ্ছে সাপগুলোর কাছে। তখন ওনারা কত ক্ষমা করে দিচ্ছে, এখন আর কোনো ক্ষতি হয় না। তো অনেক বড় বড় আপনার কবিরাজ সাফুরি যত কিছু নেওয়ার দরকার তারা নিয়েছে বাড়ির মধ্যে। তো সবাই বলে যে ওদেরকে বাড়ি থেকে সরানো সম্ভব না। আমি নিজের চোখে সাপগুলো দেখে আসছি, এখনো প্রায়
এখনো আছে,
এখনো সাপগুলো ওই ঘরে আছে। তারা সারাদিন ঘর জুড়ে দৌড়বে, আপনি রাত্রে ঘুমাবেন আপনার খাতার উপর দিয়ে ওরা ঘোরাফেরা করবে।
কিন্তু মানুষকে ক্ষতি করছে না, কেন
ক্ষতি করে না, তারা ক্ষতি করে
না।
ওইগুলো আমি শুনি যে ওই যে আমার পুফি আছে, ওনাদের শাশুড়ি আছে, উনি নাকি ওইগুলো পালতে কিছুদিন আগে উনি মারা গেছে। মারা যাওয়ার পরে এগুলো মানে চিৎপাট হয়ে গেছে, যে উল্টা পাল্টা চলতেছে, ঘোরাফেরা করতেছে। যে পুরা বাড়িটা জুড়ে একজন মানুষ সাথে রেখে একটু সজাগ রইল, সে আওয়াজ দেখতে পাবে, বা চাল যে দর্জিটাছে অনেক আওয়াজ করতেছে, সেগুলো দেখতে বা অনুভব করতে পারে সবই পায়। এখন
অদ্ভুত, মানে একমাত্র আমার মনে হয় পৃথিবীতে মানে সাপকে মানুষের কাছাকাছি থাকে এমন প্রাণীর মধ্যে সাপকে কখনো এখনো পর্যন্ত বশ মানানো সম্ভব হয়নি।
রাইট,
তো সেখানে মানে সাপ কিছু করছে না, একদম স্বাভাবিক ভাবে ইয়ে করছে। বিশ্বাস করতে খুবই হয়েছে,
মটকার মুখটায় ধানটা খোলা যে চাল বের করতে হয় ওইটা মধ্যে বসে থাকে।
বাই প্রফেশন, প্রফেশন যারা সাপুরে তাদের ফ্যামিলিতে যদি এটা ঘটে থাকে তো ওকে, সেটা ডিফারেন্ট কেস, একটা ডিফারেন্ট কেস। বাট স্বাভাবিক মানুষের কাছে মানে সাপ মানেই আতঙ্ক।
আসলে সত্যি কথা বলতে কি, তো সাপ সম্বন্ধে আমার কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। অনেক বড় 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 বিতর্ক সৃষ্টি হয়ে যাবে,
আমরা বিতর্ক
সৃষ্টি না করি।
চল রেহান, এতক্ষণ তো এই শীতের মধ্যে আছি, মানে ইদানিং দু একদিন যাবৎ শীতটাও কিন্তু বেশ ভালো পড়ছে।
অসাধারণ, আমার অবশ্য শীত খুব পছন্দ, কারণ আমি খুব ঘামে বেশি, ওই কারণে আমার ভালো লাগতেছে শীতটা। তারপরে
বহু আগেই বলছিস, এখন অনেক রাত হয়ে গেছে, এই শয়তান পুকুরে শয়তানের দেখার পাওয়ার দরকার নাই, উঠি
চল। শয়তানের দেখা কি আর যারা দেখতে চায় তারা পায়, যারা চায় না
পায়। শয়তানের সাথে শয়তান দেখা করে না মনে হয়। আজকের মতো উঠি, সামনের বৃহস্পতিবারে আবারও কোন একটা স্পট থেকে
আবারও কথা বলা যাবে। চলেন ভাই জানা, তাহলে উঠি আমরা সবাই।
শেষ হয়ে গেল আজকের টর, তবে আগামী বৃহস্পতিবার রাত 11:20 আরো একবার আরজি কিবরিয়া তার টিমকে নিয়ে চলে আসবে টর অনুষ্ঠানে। এই মুহূর্তে হয়তো আমার কথা আর কারোর শুনতে ইচ্ছে করছে না, কারণ দরের আসল গল্প শেষ। আসলে কি শেষ হয়েছে, সারা রাত মস্তিষ্কে ঘুরে বেড়াবে দরের এই গল্পগুলো। এবং যদিও বা কখনো কখনো এমন কোনো ঘটনার মুখোমুখি আপনি হয়ে যান, তাহলে সেটা হয়তো বা আজকে দর্শনার কারণেই আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। প্রিয় শ্রোতা, আমরা যে কথাটি সবসময় বলে থাকি, বিজ্ঞান যেটা বলে সিইং ইজ বিলিভিং, আপনি যা দেখছেন সেটাই বিশ্বাস করার মতো। কিন্তু আমাদের দৃষ্টিসীমার বাইরে, অনুভূতির বাইরেও বিশাল একটি জগৎ রয়েছে, সেই জগতের আত্মপান্ত আমরা জানি না। সুতরাং ডরে যেসব ঘটনা উঠে আসে তাকে অবিশ্বাস করাও একেবারেই অযৌক্তিক। আজকের মতো শেষ করতে চাই, আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আমার টিম মেম্বারদের নিয়ে আবারও আপনাকে স্বাগত জানাবো আরো একটি ভৌতিক অ্যাডভেঞ্চারাস অধ্যায়ে। সে পর্যন্ত ভালো থাকুন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.